exclusively on FusionBD.com.
Joseph from Horror Club is here with more fun and fear. হ্যাঁ, সৃষ্টি চলে এসছে এই মুহূর্তে আপনার কাছে Joseph from Horror Club নিয়ে। বৃহস্পতিবার রাত 11টা বেজে 1 মিনিটে এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময়। আজ 15 ফেব্রুয়ারি আর 15 ফেব্রুয়ারির রাতের এই সময়টাতে আপনারা যারা শুনছেন আমাকে অর্থাৎ Joseph from Horror Club কে শুনছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। খুব দুর্দান্ত তিনটি ঘন্টা আশা করি কাটবে আপনার সাথে আমার সাথে। এবং আজকের পুরো এপিসোড জুড়ে আমরা খুব সুন্দর সুন্দর কিছু গল্প লিখেছি ফিকশনের উপর। আজকে বেশ ভালো একটা মানে কি বলা যাবে ফিকশনাল গল্পের একটা বেশ ভালো একটা মেলা হবে আজকে, প্রদর্শনী হবে। কিরকম আজকে যে মেইলটা আমরা পড়ব মানে এই লাস্ট উইকে যে মেলগুলো এসছে এর ভিতরে যে বেস্ট মেলটা সেই স্টোরিটা পড়ব আজকে। সেটা খুব সুন্দর একটা লেখা এবং যিনি লিখেছেন তিনি রেগুলার লেখালেখি করেন আমাদেরকে, প্রায় তিনি গল্প পাঠান। এছাড়া আজকে আমাদের আরো একটা নতুন সেগমেন্ট যুক্ত হয়েছে গত উইক থেকে, সেটা হচ্ছে অসমাপ্ত গল্প। আমরা আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে facebook.com/group/horrorclub.foodie অর্থাৎ এই গ্রুপটিতে আমরা প্রতি উইকের শুরুতে আমরা একটা অসমাপ্ত গল্প দিয়ে দিচ্ছি এবং সেই গল্পটি সমাপ্ত করে পাঠাচ্ছেন আপনারা। এবং এরকম বেশ অনেকগুলো মেইল এসেছে, অনেকগুলো স্টোরি এসেছে, সেখান থেকে বেস্ট স্টোরি যেটা মনে হয়েছে বেস্ট সমাপ্তি যিনি আনতে পেরেছেন সেটা বলা হচ্ছে। চমৎকার চমৎকার দুটি দেশি বিদেশি গল্প আছে। সো আজকের পুরো সময়টা অনেক ভালো কাটবে এবং পুরো সময়টা জুড়ে আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত থাকছে একটি হরর ক্লাব, যারা ঢাকা থেকে এসছে, যারা এর আগেও বেশ কয়েকবার এসেছে আমাদের একদম শুরু থেকে হরর ক্লাব। আমরা আরো একবার পরিচিত হব ফেসবুক লাইভে। আপনারা যারা ছিলেন দেখেছেন ফেসবুকে রেডিও পূর্তি পেজে আমরা ফেসবুক লাইভে গিয়েছিলাম এবং সেই লাইভে পরিচিত হয়েছিলাম আমরা তাদের সাথে। আবার আমরা এখন এই মুহূর্তে স্টুডিও থেকে অন এয়ারে তাদের সাথে আরেকবার পরিচিত হয়ে নিই। নাম এবং কোথা থেকে এসেছেন?
আমি তানজিম, এসেছি সাভার থেকে।
আমি ইমতিয়াজ, এসেছি হাতিরপুল থেকে।
ওকে, তো একজন এসেছেন সাভার থেকে, একজন হাতিরপুল থেকে। সাভার থেকে যিনি এসেছেন তিনি বোধহয় বেশ অনেক কষ্ট করে আসতে হয়েছে আজকে বৃহস্পতিবার।
হ্যাঁ, জ্যাম ছিল খুব খুব বেশি।
ওকে, তবে আমরা বাংলাদেশের খেলাটা আজকে এই হরর ক্লাবের সাথে একসাথে দেখেছি, যদিও পুরো খেলাটা দেখতে পারিনি জ্যামের কারণে, তানজিবের আসতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তো একসাথে এই Joseph from Horror Club আজকে প্রথম বাংলাদেশের কোন খেলা দেখলো, যদিও খেলাটায় জিততে পারলো না বাংলাদেশ। তারপর প্রথম খেলা দেখার অভিজ্ঞতা রেডিও ফুর্তিতে এসে এবং একসাথে হরর ক্লাব হিসেবে আমরা খেলা দেখলাম, কেমন লাগলো, ফিলিংসটা কেমন?
শেষটা খুব ভালো না, যেহেতু আমরা আসলে হারলাম, কিন্তু মানে ব্যাটিংটা আসলে এনজয় করছি সত্যি কথা।
মানে খেলার ভেতরে এখনো আছেন, কিন্তু এই যে হরর ক্লাব একসাথে যে আমরা যে খেলা দেখার এক্সপিরিয়েন্সটা, এটা আপনার কাছে
ডেফিনেটলি ডেফিনেটলি মানে খুবই ফ্রেন্ডলি, যেটা যে আমরা তো এর বাইরেও আমরা ছিলাম রেডিও ফুর্তির অন্যান্য যারা আছেন আর কি, তো এই অনুভূতিটা সত্যি অসাধারণ। এটা মনে রাখার
বিষয় আসলে বলে রাখি, সেটা হচ্ছে যে রেডিও ফুর্তির আর যে যারা আছেন তারাও কিন্তু একটা হরর ক্লাব খুলেছেন এবং তাদের হরর ক্লাবটির নাম হচ্ছে আরজেস হরর ক্লাব, রেডিও ফুর্তি আরজেস হরর ক্লাব। এবং সেই হরর ক্লাবটি প্রথম হরর ক্লাব আমাদের Joseph from Horror Club। আমরা যখন থেকে অনুষ্ঠান শুরু করি, সেই অনুষ্ঠান শুরু হওয়ার একদম ফার্স্ট এপিসোডের ক্লাবটি ছিল হচ্ছে আমাদের, তারা স্টুডিওতে আসেনি কিন্তু তারা প্রত্যেকে তাদের অভিনন্দন জানিয়েছিলেন আমাদেরকে এই ফুর্তি আরজেস হরর ক্লাবের। সো আজকে হরর ক্লাবের সাথে আমরা খুব সুন্দর একটা আড্ডার মতো করে আসলে খেলা দেখলাম, যদি বাংলাদেশ জিততো তাহলে হয়তো আরো অনেক বেশি ভালো লাগতো। তো কাম টু দ্য প্যাভিলিয়ন। হ্যাঁ, আমরা প্যাভিলিয়নে চলে আসি, সেখানে আমরা হরর ক্লাব যেহেতু, হরর মুভি লাস্ট মানে আপনারা আসার পর লাস্ট এই বিগত কয়েকদিনে কোন মুভি দেখেছেন মনে পড়ে?
লাস্ট ওয়ান উইক আগে আমরা দেখা হচ্ছে ইট নামে একটি ইংলিশ মুভি।
তো ইট, আচ্ছা, আমার হচ্ছে এটা দেখার বেশ ইচ্ছা, আমি এখনো এটা দেখিনি, কেমন সিনেমাটা?
মুভিটি অনেক ভালো লেগেছে আমার। তো মুভিটির কাহিনী হয়েছে যে কিছু চিলড্রেন থাকে টিনেজ এজে স্কুলে পড়ে, তো তাদের এরিয়াতে বিভিন্ন ধরনের,
আমার মনে স্পয়লার দিয়ে দিন না যারা এখনো দেখেনি,
আসলেই সবারই খুব ভালো লাগবে
রয়েছে আর কি বলেন। মানে এরকম কোন জায়গা আছে খুব ভয় পেয়ে গিয়েছিলেন?
হ্যাঁ, কিছু অবশ্যই ভৌতিক মুভিতে কিছু রাতের দৃশ্য থাকে, তো যেহেতু চিলড্রেনরা ছিল তো তাদের আসলে ইমোশনগুলো তাদের হচ্ছে যে ফেজ যেভাবে ফুটে তুলেছে ওই রকম দৃশ্যগুলোতে আসলে
বাচ্চাটা সবসময় বাবা মা থেকে আলাদা একে এক ঘরে থাকে এবং সেই বাচ্চার ঘরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মানে ঘটনা ঘটে। তো আমরা কি যেটা জানি যে বাচ্চা অবস্থায় বাবা মা একা একা হয়তো থাকতে দেয় না, কিন্তু হরর মুভিজ গুলোতে দেখা যায় যে যতই ভয়ঙ্কর ঘটনা ঘটুক না কেন বাচ্চাটা সবসময় একা এক ঘরেই থাকে।
না, এটা এটা কিন্তু একেবারে সবসময় যে মিথ্যা তাও না।
হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই।
হ্যাঁ, এটা এটা হয় কিন্তু, যেমন আমার আমার সাথে হয়েছে এরকম।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, তো এই ব্যাপারটা হয়, যেমন হচ্ছে আমি আমি কিন্তু ছোটবেলায় আমি আগেরবার যেটা শেয়ার করেছিলাম তার সাথে, আমি ছোটবেলায় খুব ভয় পেতাম এই বিষয়গুলোতে, তখন আমার বাবা যেটা করতো যে তুমি একা পড়বা, এক ঘরে একা পড়বা, আমি কি করতাম দরজাটা একটু ফাঁক করে রাখতাম যাতে ওই ঘরটা দেখা যায়, মানে ওই ঘরটা দেখা যাচ্ছে মানে হচ্ছে যে আমার আচ্ছা আছে, ওখানে কেউ আছে, বাতি আছে ওই ঘরে, মানুষজন আছে, তো এত ভয় পাওয়ার কিছু নেই, তো থাকে ব্যাপারটা।
ওকে, ঠিক আছে, আরো 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 অনেক আড্ডা হবে, আরো অনেক সুন্দর সুন্দর কথা হবে। তো যেহেতু বসন্ত গেল, তার জাস্ট পরশুদিন ছিল, বসন্ত ছিল না, বসন্ত শুরু হয়ে গেছে, বসন্ত এসে গেছে আজকে, মানে এই তো পরশুদিন ছিল পয়লা ফাল্গুন, তাই না? তো পয়লা ফাল্গুন কেমন কাটালেন আপনার, বসন্ত কেমন উদযাপন করলেন?
হ্যাঁ, বসন্ত যেটা হয়েছে যে আই হোপ যে আমার অফিসের কেউ শুনছে না।
আচ্ছা আচ্ছা,
আমার বস অ্যাটলিস্ট শুনছে না। আমি ছুটি নিয়েছিলাম, খুব প্রিয়জনের সাথে খুব ভালোই কেটেছে বসন্ত, খুব সুন্দর
বসন্ত, ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়েছেন।
হ্যাঁ,
আপনার বাড়ির কেউ কি শুনছেন?
বাড়ির কেউ হোপফুলি শুনছে না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইমতিয়াজ, আপনার বসন্ত কেমন কাটলো?
আমার বসন্ত খুব একটা ভালো কাটেনি, আমিও ছুটি নিয়েছিলাম, বাট আমি একটু সিক ছিলাম আর কি।
আচ্ছা আচ্ছা,
তো অফিসে যাওয়ার পরে আসলে
বসন্ত খেলে গুটি
মানে তিরস্কারের শিকার হতে হয়েছে যে কেন ছুটি নিয়েছি বসন্তের দিন।
তো পুরো বসন্তটা আশা করি মানে বাসন্তী রঙের ভালোবাসা ভাষা কেটে যাবে, আজ হোক না রং আকাশে, আজ হোক না রং ফ্যাকাশে, তোমার আমার আকাশে, যাদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, চর উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আমাদের ভূত এফএম হরর ক্লাব আজকের এপিসোড আমরা শুরু করছি, এখন যাবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, তারপর আমরা শুনবো অঞ্জন দত্তের গান আজ বসন্ত, খুব সুন্দর একটা গান শুনে আমরা ফিরে আসবো হরর ক্লাবের সাথে, কথা বলবো আমাদের এই উইকের বেস্ট মেইলটি, যেটি সেই মেইলটি পড়বো, এবং আরো আরো অনেক কিছু থাকছে। আপনি facebook.com/radiofurti এই ঠিকানায় এসে, রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে এসে আপনি ভূত এফএম হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করে আপনার কমেন্ট জানিয়ে দিন, বসন্ত আপনার কেমন কাটছে, কেমন ভাবে শুরু হলো সেটাও জানাতে পারেন। আমরা শুনে আসি গান, গান শুনে পরে ফিরে আসবো কথায়, ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম, রেডিও ফুর্তি।
বন্ধুদের মধ্যে আড্ডাটা মস্তি কি নিয়ে যাবে?
স্পোর্টস, মিউজিক, গসিপ, টেক, পপ কালচার এন্ড হোয়াট নট,
এই সব নিয়ে আড্ডায় মেতে উঠুন এভরি স্যাটারডে 11 PM, সঙ্গে থাকবে ফাহাদ ও শায়র, আর চলবে ফুর্তি বাজ, প্রেজেন্টেড বাই এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
Gear up for the raw, real, ripped and rocking Honda CB Hornet 160R. 16 ebong 17 February chole ashun Dhakar ICCB te ar enjoy korun Honda test drive, exciting live gymkhana, graffiti painting ebong warface biking, metal maze ar mechanics er live concert. Entry pass songroho korte chole ashun nikorosto Honda showroom e othoba visit korun www.bdhonda.com.
স্যার, এই ফোনটা দেখেন, টপ টু বটম ফুল ভিশন ফোন,
55,000। না না, এত দামি ফোন আমি নিতে চাচ্ছি না।
স্যার, আপনি ভুল দেখছেন, মাত্র 5,590 টাকা।
সিরিয়াসলি, ফুল ভিশন ফোন মাত্র 5,590 টাকায়?
শুধু তাই না, সাথে বাংলালিংকের দারুণ বান্ডেল অফার।
ঠিক তাই এখন বাংলালিংক দিচ্ছে ফুল ভিশন ফোন সিম্ফনি V78 9GB ইন্টারনেট আর 300 মিনিট টক টাইম মাত্র 5,590 টাকায় পাওয়া যাচ্ছে দেশের সবখানে বান্ডেলের সাথে ফুল ভিশন ফোন ইন্টারনেট সারাক্ষণ অফারটির বিস্তারিত জানতে ভিজিট bangalink.net
Fresh music served hot Radio Footy on the spot
আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত বৃষ্টি নামুক নাই বা নামুক ঝড় উঠুক নাই বা উঠুক ফুল ফুটুক নাই বা ফুটুক আজি বসন্ত আজ হোক না রং আকাশে তোমার আমার আকাশে চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত বৃষ্টি নামুক নাই বা নামুক ঝড় উঠুক নাই বা উঠুক ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত আজ হোক না রং আকাশে আকাশে পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে হতেও পারে তাই শুধু ভালোবাসার না বিশ্বাস হয়ে যেতেও পারে তাই আগামী দিনটা হোক না যতই মেঘলা ঘরে থাকবো না পড়ে একলা চলো বেরিয়ে পড়ি যেদিকে তু চোখ যা কেউ জানুক নাই বা জানুক কেউ মানুক নাই বা মানুক আমি লিখবো স্বপ্ন আমার কবিতা যে যা বলে বলুক গান চলুক নাই বা চলুক হোক না সময় যতই ভারাক্রান্ত বৃষ্টি নামুক নাই বা নামুক ঝড় উঠুক নাই বা উঠুক ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত আজ হোক না রং আকাশে আকাশে হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে হতেও পারে তাই শুধু ভালোবাসার না বিশ্বাস হয়ে যেতেও পারে তাই আগামীর ইতিহাস দিনটা হোক না যতই মেঘলা ঘরে থাকবো না পড়ে একলা চলো বেরিয়ে পড়ি যেদিকে তু চোখ যা কেউ জানুক নাই বা জানুক কেউ মানুক নাই বা মানুক আমি লিখবো স্বপ্ন আমার কবিতা কে যা বলে বলুক গান চলুক নাই বা চলুক হোক না সময় যতই ভারাক্রান্ত বৃষ্টি নামুক নাই বা নামুক ঝড় উঠুক নাই বা উঠুক ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত আজ হোক না রং আকাশে আকাশে
তোমার ফুটে বাতাস বেশি ফুটবল তুমি নিজের চরকায় তেল দাও,
তুমি
ঘরে ঘরে পড়ে গেছে রাশান ভাষা শেখার হিড়ি। কারণ এই বিশ্বকাপে ভীষণের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই সুযোগ পাচ্ছেন রাশিয়া যাওয়ার, আর সাথে থাকছে আরো এক্সাইটিং নানা উপহার।
ভিশন ক্রাফটিং হ্যাপিনেস।
সারা দেশে লুকিয়ে থাকা ইসলামিক জিনিয়াসদের খুঁজছি আমরা। 10 থেকে 16 বছর বয়সের ছাত্রছাত্রীরা আজই রেজিস্ট্রেশন করো ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে। কেরাত ইসলামিক নলেজ হামদোনাথে প্রতিভা দেখে জিতে নাও 5 লক্ষ টাকা স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার। লগ ইন করো www.frutikaislamicgenius.akijfood.com অথবা ফেসবুক পেজ ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস বিডিতে। এছাড়াও মোবাইলে রেজিস্ট্রেশন করতে ফ্রুটিকা স্পেস তোমার নাম স্পেস বয়স স্পেস বিভাগ লিখে SMS করো 16242 নম্বরে, অথবা সরাসরি চলে এসো অডিশনে বিস্তারিত পত্রিকায়, অথবা কল করো 01972020905 নম্বরে। ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস।
Dear listener, রবি 4G-র জন্য আপনি রেডি তো? কারণ রবিতে যে কোনো ডাটা প্যাক কিনে জমিয়ে রাখতে পারবেন 100 GB পর্যন্ত 4G ইন্টারনেট বোনাস, আর প্রতি প্যাকে সর্বনিম্ন 100% নিশ্চিত 4G বোনাস তো থাকছে। বিস্তারিত robi.com.bd।
ইমতিয়াজ, হাতিরপুলের নাম হাতিরপুল কেন জানেন?
না, বিষয়টা
আপনি কতদিন ধরে থাকেন হাতিরপুলে?
1 ইয়ার্স ধরে থাকি।
আচ্ছা, এক বছরের মধ্যে জানা যায় না। তবে মানে ওখানে আপনি পুল টুল দেখেছেন নাকি?
না,
মনে কখনো প্রশ্ন জায়গা নেই, পুল নেই, তারপর হাতির পুল কেন নাম?
ড্রেন
আছে। তবে ড্রেন থাকা তো আসলে ভালো, ড্রেনের সিস্টেমটা ভালো থাকা সবসময় খুবই জরুরি। আর ঢাকা শহরে আসলে যে পরিমাণ জলাবদ্ধতা হয়, আর এই জলাবদ্ধতার মূল কারণ কিন্তু এই ড্রেনের সিস্টেমটা মানে খুবই ভয়াবহ ধরনের খারাপ। তো আমরা আসলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, যাতে করে অন্তত এই ড্রেনেজ সিস্টেমটা যেন অন্তত ভালো থাকে। কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে যেটা হয় যে মানে ঝড় বৃষ্টির সময় যে পানি বের হওয়ার জায়গাগুলো সেই জায়গাগুলো বদ্ধ হয়ে যায়। তো আমরা সামাজিক এবং মানে কি বলা যায় সামাজিক জনগুরুত্বপূর্ণ বিষয়ে তো কথা বলে থাকি হরর ক্লাবে, এই মুহূর্তে আমরা সেখানে যাচ্ছি না। আমরা একটা মেইল পড়তে চাই। আপনারা আজকে একদম শুরু থেকে আছেন আমাদের সাথে, তো এখন আমরা একটা স্টোরি পড়ব। সেই স্টোরিটা আমাদেরকে মেইল করে পাঠিয়েছেন একজন, স্টোরিটা শুনে।
জি,
সো স্টোরিটা যিনি পাঠিয়েছেন তার নামটা বলছি না, তিনি সম্ভবত ছদ্মনামে লিখে থাকেন, তার আসল নামটিও তিনি আমাদের লিখেছেন। তো ছদ্মনামটি যেটি, সেই ছদ্মনামটি বলি, সেটা খুবই চমৎকার একটা নাম, ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব। ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, তার লেখা গল্প অলৌকিক এক। দুই নাম্বারটা আমরা আশা করছি যে হয়তো নেক্সট উইকে পেয়ে যাব। যদি এই মুহূর্তে শুনে থাকেন ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, তবে অলৌকিক দুইটা পাঠিয়ে দেবেন। অলৌকিক একটা এই মুহূর্তে আমি শোনাচ্ছি যারা শুনছেন ভূত এফএম হরর ক্লাব, তাদের উদ্দেশ্যে। সার্জারি ওয়ার্ডে একটা পেশেন্ট শুয়ে কাতরাচ্ছে, তার বামপাশের পাঁচরের 7টা হাড় 2 জায়গায় ভেঙে গেছে, কয়েকটা হাড় ভেঙে ফুসফুসে ঢুকে গেছে। রোগী যখন হাসপাতালে এসেছিল শুনলাম তখন থেকেই কাশির সাথে রক্ত পড়ছিল, আর এখন শ্বাস নেবার সাথে সাথে বুকটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এটাকে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট বলে। ওয়ার্ড ফাইনালের জন্য 5টা হিস্ট্রি জমা দিতে হবে। হিসেব করে দেখলাম একটা হর্নে, একটা লাম্প, একটা আলসার, একটা হাইড্রোসিল, আর একটা ট্রমার হিস্ট্রি লিখব। ট্রমার হিস্ট্রি সবচেয়ে ছোট, তাই রোগী স্টেবল হওয়ার কয়েকদিন পর গেলাম কথা বলতে। নিয়মাফিক রোগীর পরিচয় বৃত্তান্ত লিখলাম, আরও লিখলাম মূল সমস্যা। এবার লিখব মূল সমস্যার বিস্তারিত বর্ণনা। রোগীকে জিজ্ঞেস করলাম, চাচা এভাবে ব্যথা পেলেন কিভাবে? ফ্যাকাশে রোগীর চোখ মুখ কেমন যেন ভাবলেশীল, বলল, গাছ থেকে পড়ে গিয়েছিলাম। আমি বললাম, গাছটা কত উঁচু ছিল? মাটিতে পড়ার সময় কোন অংশটা আগে মাটিতে পড়েছিল? মাটিতে পড়ার আগে গাছের কোথাও টাক লেগেছিল? রোগী আবার ভাবলে সেন কণ্ঠে বললেন, খেয়াল করি নাই। আমি ফেরা চাকা খেয়ে গেলাম।
মানে?
রোগী বলল, আমি তো সাইয়ার হয়েছিলাম ওইটার দিকে। আমি বললাম, কোনটার দিকে? রোগী বলল, যেটা আমার গাছ থেকে ফালাই দিছে। কৌতূহল হল, হিস্ট্রির বাইরে কি জিজ্ঞেস করলাম, যেইটা মানে কি? বানর ধাক্কা দিছে নাকি? রোগী বলল, না, আমার মৃত্যু। আমি বললাম, এভাবে বলেন কেন? রোগী বলল, ওই রাতে আমার মৃত্যু আমার তেঁতুল গাছের মগডালে উঠাইছিল। ওই রাতে আমার মৃত্যু আমার ধাক্কা দিয়া ফালাই দিছে। মৃত্যুর চেহারা জানেন? ভয়ঙ্কর হলুদ চোখ, পোড়া চেহারা, লাল জিভ লক লক করে বাইরে থাকে, সুসালু দাঁত, বাইর করা হাসি, মৃত্যু ভয় আরো বাড়ায় দেয়। আমার বুক শুকিয়ে গেল। রোগী বলল, আমার দুটা বাচ্চা আছে, এখন মরলে ওগর কি হইব? আমি ভাবলাম, ব্যথা কমাতে কমাতে আমাদের মেডিকেল তো কিট্রোলোকাল ইঞ্জেকশন দেয়, মরফিন তো দেয় না, এ লোক বলে কি? রোগী বলল, আমার রাইতে আপনারা একটু লোকজনের ভিতর রাখতে পারবেন? এই ব্লকের রোগীরা রাতে শুইলে দেব, আমি তো একা হয়ে যাব। আজ রাইতে ওইরা আবার আইব। আমি ভাবলাম, যথেষ্ট হয়েছে, ট্রমার হিস্ট্রি আর লাকেরা লেখা, চলে আসলাম। সেই রাতে এক ইন্টার্ন ভাইয়ের ডিউটি ছিল, কিন্তু ভাইকে অপারেশন থিয়েটারে লাগত। ভাই আমাকে ফোন দিয়ে বললেন, এক ঘন্টা একটু আমার জায়গায় বসতে পারবি? আমি রাত 12টায় গেলাম ভাইয়ের অনুরোধে। রাত তখন 12:30, অন্ধকার, ফাঁকা চারিদিক। বসে থাকতে ভালো লাগলো না, ভাবলাম ওয়ার্ডে একটু ঘুরে আসি। ওয়ার্ড সন্ধ্যার মধ্যে ফাঁকা হয়ে গেছে, দু একজন রোগী আছে। সকালে সেই লোকটা একটা ব্লকে একা, এক 6 ফুট লম্বা নারী মূর্তি লোকটার বেডের পাশে দাঁড়ানো। মূর্তির গায়ে সাদা এক শাড়ি, চুল জটা পড়া, বেডের উপর ঝুঁকে আছে। বেডের লোকটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আহত কুকুরের মতো কেউ শব্দ করল। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে? মূর্তি ঘুরে তাকালো, পোড়া চেহারা, লাল লকলকে জিভ, হলুদ জ্বলন্ত চোখ, সুজালো দাঁতের মুখ ভর্তি হাসি, ভয়ঙ্কর আতঙ্ক চোখে মুখে নিয়ে রোগীর মৃত ফ্যাকাশে মুখ ছাদের দিকে ফেরানো। নারী মূর্তি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে তাকিয়ে আছি। মূর্তির চোখে অসম্ভব রকম ঘৃণা। আমি নিশ্চয় স্বপ্ন দেখছি, কাউকে কথা বললে নিশ্চয় বিশ্বাস করবে না, তবে কাউকে জানানোর সুযোগ পাব কি?
Fresh, fresh music served hot.
Radio Footy on the spot.
Oh,
for the raw, real, ripped and rocking Honda CB Hornet 160R. 16 ebong 17 February chole ashun Dhakar ICCB te ar enjoy korun Honda test drive, exciting live gymkhana, graffiti painting ebong warface Vikings metal maze ar mechanics er live concert. Entry pass sangraho korte chole ashun nikorosto Honda showroom e othoba visit korun www.bdhonda.com.
কি রে কবি, চিঠিটা দিয়েছিলি?
সাবসিডারি ক্লাসে ও ডায়রির মাঝখানে পেয়েছি কিনা জানি না।
সাবাস সাবাস
রুদ্র, তুমি আমার কেমন বাজে একটা কথা লিখলে।
মানে
তোমার হাতের লেখা আমি চিনি, এই চিঠি তুমি দাওনি?
হ্যাঁ
রুদ্র, ছি, আমি এই চিঠি নিয়ে প্রক্টরের কাছে যাবো।
আরে কি হয়েছে, ঘটনা কি?
দেখ, ও আমাকে প্রিয়ঙ্কদে বলেছে।
তো প্রিয়ঙ্গদ মানে তো জেনারি সুন্দর করে কথা বলে।
বলিস কি, আমি ভেবেছিলাম প্রিয়ঙ্গদ হচ্ছে বদ, মানে আমি বদ, সরি রুদ্র।
ঠিক আছে, আসলে কোকা কোলা পান করলে তোমার এই ভুল হতো না।
ঠিক বলছিস দোস্ত, ধর কোকা।
মহান একুশের শক্তি বুকে ধারণ করে প্রিয়ঙ্গদার মতো হাজারো নিখোঁজ বাংলা শব্দের খোঁজ চলছে, তাই সমৃদ্ধশালী বাংলা ভাষার হারানো জৌলুস আবারও ফিরিয়ে আনতে চলুন কোকা কোলার সাথে। সবাই মিলে খুঁজে বের করি নিখোঁজ বাংলা শব্দগুলো আর জমা দেই www.coca-cola.com.pd/21 এ। হাতে থাকুক কোকা কোলা, চলুক নিখোঁজ শব্দের খোঁজ।
Coca-Cola Coke, the Contra bottle and the Dynamic ribbon are the registered trademarks of the Coca-Cola Company. Contains no fruit, contains added flavors.
আপনি আছেন রেডিও ফুটি 88 FM এর সাথে, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে এবং আমার সাথে আছে আজকে হরর ক্লাবটি। তো তানজিম এবং ইমতিয়াজ, এই মাত্র আমরা যে মেইলটা শুনলাম, কেমন লাগলো আপনাদের?
খুবই ভালো,
খুবই ভালো,
খুবই ভালো লেগেছে।
উনি কি বেসিক্যালি ডক্টর অর উনি খুব স্টাডি করে লিখছেন?
যিনি আমাদের লিখেছেন তার মানে তিনি মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট বা তিনি পাশ করেছেন, মানে তার মেইলেই লেখা ছিল, তার পরিচয় লেখা ছিল। তো তিনি লেখেন হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব এই নামে, তবে তিনি চিকিৎসা বিজ্ঞানের সাথে তার পড়াশোনা। আমার কাছে তার লেখা খুব ভালো লেগেছে এবং তার মানে বেশ চমৎকার, তার গল্পের গাঁথনি সবকিছু খুব চমৎকার, ডায়ালগসও খুব চমৎকার। তো আরো এরকম আসলে স্টোরি আমরা প্রতিনিয়তই চাই এবং এরকম স্টোরিগুলো আসলে আমরা জানি যে আসলে অনেকেই লেখালেখি করেন, অনেকেরই লেখালেখির অভ্যাস আছে, কিন্তু সেই লেখালেখিটা বা গল্পগুলো মানে প্রত্যেক বছর হয়তো বই মেলায় বই আকারে প্রকাশ করা অনেকেরই সম্ভব হয় না, বা বই আকারে প্রকাশ করার ক্ষেত্রে হয়তো অনেকেই সাহস পান না। তাদের বলতে চাই যে আপনারা লিখে ফেলুন না একটা গল্প, একটা হরর গল্প লিখে ফেলুন, যেহেতু ভূত এফএম হরর ক্লাব, এখানে হরর গল্পই শুধু শোনানো হচ্ছে। ভবিষ্যতে যদি অন্য কোনো গল্প শোনানোর উপায় থাকে অন্য কোনো শোতে, তাহলে সেটা সেদিন শোনানো যাবে, তবে এই মুহূর্তে আপনার সৃষ্টিশীলতাটাকে আপনি গল্পের মানে হরর গল্পের ভিতর দিয়ে লিখে পাঠিয়ে দিন আমাদেরকে। এই যে হরর ক্লাবগুলো আছে এরা প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের বিভিন্ন আমাদের সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছেড়ে দেওয়া গল্পগুলো তুলে নিয়ে আসার, ঠিক যেরকম ভাবে কি বলা যায় যে বিশ্বাস, যেমন ময়মনসিংহ গীতিকা কিভাবে রচিত হয়েছিল মানে তৈরি হয়েছিল, বিভিন্ন মানে সেইখানকার অঞ্চলের যে লৌকিক সংস্কৃতির যে গানগুলো রয়েছে সেগুলোকে নিয়েই তো হচ্ছে সেটা তৈরি করা হয়েছিল। তো আমরাও আমাদের সারা বাংলাদেশে যে ট্র্যাডিশনাল যে ভৌতিক গল্পগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসতে চাই। সো সেই জায়গায় হরর ক্লাবগুলো কাজ করে যাচ্ছে এবং এই হরর ক্লাবও কাজ করছে। এই মুহূর্তে আমরা আরো একটা স্টোরি শুনব, তবে স্টোরিতে যাওয়ার আগে একবার জানতে চাচ্ছি যে আপনাদের ক্লাবের তো মেম্বার বেশ কয়েকজন, আর এর আগেও তো আপনারা মানে মত আরো একজন এসেছিল আজকে।
হ্যাঁ, রেজা ছিল, তো রেজা
আজকে আপনারা দুজন আসতে পেরেছেন, তো আপনাদের দুজনের কাছে স্টোরি আজকে খুব একটা নাই, মানে আপনারা কি বিগত দিনগুলোতে খুব একটা স্টোরি কালেক্ট করতে পারেননি?
না, রেজা বেসিক্যালি কিছুদিন আগে একটা ভিজিটে গিয়েছিল, তো রেজার কাছে একটা স্টোরি আছে আর ইমতিয়াজের কাছে স্টোরি আছে।
ও ফাইন, তা একটা স্টোরিও আপনাদের কাছ থেকে শোনা যাবে। তো আরেকজন মেম্বার আসলেন, রেজা আসলেন না কেন আজকে?
ও আসলে একটু মানে যেটাকে বলে যে অনাকাঙ্ক্ষিত কারণে অনিবার্য কারণ বশত
অনুপস্থিত
অনুপস্থিত
ওকে ঠিক আছে তো অনিবার্য কারণ যেহেতু অফেয়ারে শুনবো কি সেই কারণ আর এই সময়টাতে আমরা এখন একটা গল্প শুনবো এবং এই গল্পটা খুব চমৎকার একটা গল্প ছায়ার সঙ্গে গল্পের নাম লিখেছেন শেখর বসু মানে সাহিত্যের কথা আসলে যদি বলতে চাই মানে বলতে চাই না তবে হরর গল্পের ক্ষেত্রে বাংলা সাহিত্যে এত এত সুন্দর সুন্দর গল্প আছে যেগুলো হয়তো আমরা পড়িনি বা আমরা হয়তো খুঁজে দেখিনি অনেকে চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে আবার সেগুলোকে নতুনভাবে আপনাদের সামনে তুলে নিয়ে আসার রেডিও ফুর্তির প্রয়াস ফুট এফএম এর প্রয়াস ফুট এফএম হরর ক্লাবের ভেতর দিয়ে সেই গল্পগুলোকে আপনাদের কাছে নিয়ে আসার আজকে এরকম একটা গল্প একজন মানুষ সে তার অসুস্থ একজন বন্ধুকে নিয়ে যাচ্ছে এবং সেই অসুস্থ বন্ধুটি তার প্রতিনিয়ত মনে হয় যে তার সাথে কেউ একজন আছে কিন্তু তাকে দেখা যায় না তার আশেপাশে অন্য কেউ তাকে দেখতে পায় না কিন্তু সেই বন্ধুটি সেই মানুষটিকে প্রতিনিয়ত অনুভব করে তার সাথে কথা বলে এরকম বেশ কাছাকাছি ধরনের গল্প এর আগেও আমরা পড়েছি সেই গল্পটা খুব চমৎকার ছিল আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না আগে অনেকবার বলেছি আমার স্মৃতিশক্তি খুব একটা ভালো না তবে আজকের এই গল্পটাও খুব চমৎকার এরকম একটা প্ল্যাটফর্মের উপরে একটা ট্রেনের কামরার ভেতরের গল্প পুরো গল্পটাই চমৎকার গল্প শেষে আমরা একটা গানও শুনব গান নিয়ে অনেকের অনেক ধরনের কথা তবে সবার উপর যে কথাটা যে ভূত এফ এম হরর ক্লাব শুধুমাত্র হরর শো বা শুধুমাত্র ভূতের গল্প নিয়ে থাকবে এমন না ভূত এফ এম হরর ক্লাব সবকিছুর একটা শো যেখানে আমরা গল্প শুনব আড্ডা দিব এবং অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর মানসম্পন্ন গান শুনব তো গল্প এবং গান শেষে ফিরে আসব আপনার কথার অপেক্ষায় থাকলাম শুধু থাকুন রেডিও ফুর্তি ভূত এফ এম ডু ফুর্তি
ছায়ার সঙ্গে শেখর বসু ট্রেনের বাথরুম থেকে ঘুরে এসে কূপের দরজা লক করে দিলাম নিজের বার্থে অকাতরে ঘুমোচ্ছে নবেন্দু ওপরের বার্থে আমি শোব শোবার কথা ভাবতেই রাজ্যের ক্লান্তি ভেঙে পড়ল সারা শরীরে কাল সারা রাত দুচোখের পাতা এক করতে পারিনি ডাক্তার বলেছিল জেগে থাকবেন সেবা শুশ্রূষা করা দরকার কিন্তু ওকে সেবা শুশ্রূষা না বলে পাহারাদারই বলা উচিত বিকারের ঘোরে নবেন্দু তিন চারবার দরজা খুলে বেরিয়ে যেতে চেয়েছিল কোন রকমে আটকেছিলাম শেষকালে ভেতর থেকে তালা দিতে হয়েছিল ঘুমের মধ্যে বিড়বিড় করে নবেন্দু কথা বলেছিল অনর্গল কি বলেছিল বুঝতে পারিনি তবে এটা বুঝতে পেরেছিলাম স্বপ্নে ওর খুব ঘনিষ্ঠ কারোর সঙ্গে গল্প করছিল আজ সারাদিনটাও ভালোই ছিল তবে আচ্ছন্ন ভাবটা এখনো পুরোপুরি কাটেনি ডাক্তার বলেছে আর কোনো ভয়ের কারণ নেই কিন্তু ভয়ের কারণটা কেন দেখা দিয়েছিল ডাক্তার শুধু এইটুকু বলেছে কোন একটা ব্যাপারে ও খুব শকড হয়েছে কি সেটা এখন যা ভাবছি কালকেও ঠিক তাই ভেবেছি একবার নয় অসংখ্যবার তবে ভেবে কোনো কুলকিনারা পাইনি অবশ্য দুশ্চিন্তার ভার কমেছে অনেকখানি নবেন্দু এখন আগের চাইতে ভালো আছে আর এই রাতটা কাটলেই আমি দায়মুক্ত হয়ে যাব সকালবেলায় হাওড়া স্টেশনে পৌঁছাবে ট্রেনটা তারপর ট্যাক্সি আধ ঘন্টার মধ্যে আমি ওর বাড়ি পৌঁছে যাব ঘড়ি দেখলাম 11:10 ট্রেনের মধ্যে 11:10 কম না বেশি রাত্রির ঠিক বুঝতে পারছিলাম না চলন্ত ট্রেনে রাত বোধ হয় আলাদা কোনো নিয়মে পারে হুড়মুড় করে ট্রেন ছুটছে জানলার বাইরে চাঁদনি রাতের মাঠ গাছ আর জঙ্গল ট্রেনের ছাঁকুনিতে দুলতে দুলতে ঘুমুচ্ছে নবেন্দু ওর স্বাভাবিক ঘুমন্ত মুখটা একবার দেখে নিয়ে আমি আবার বার্থে উঠে পড়লাম বড় আলোটা নিভিয়ে ছোট নীল আলোটা জ্বাললাম তারপর শুয়ে পড়লাম টান টান হয়ে এক টানা বসে বসে কোমর পিঠে বেশ ব্যথা হয়ে গেছে মাথাটা ভার ভার সারা শরীর ঠেলে বিরাট বিরাট দুটো হাই উঠে এল অঘরে ঘুমিয়ে পড়ার সমস্ত চিহ্ন আমার শরীরে কিন্তু ঘুম আসছে না কিছুতেই যা যা ভাবনা বলে একটু আগেই প্রতিজ্ঞা করেছি ঠিক সেই সেই চিন্তাগুলো মাথার মধ্যে ছড়িয়ে পড়ছে ক্রমাগত চিন্তা তালাবার জন্যে আমি পাশ ফিরে শুলাম ঠিক কতক্ষণ ঘুমিয়েছি জানি না কিন্তু খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল এক সময় আচমকা ঘুম ভাঙার জন্যে কিছুই বুঝতে পারলাম না প্রথমে এমনকি আমি যে বাড়িতে নয় ট্রেনে ঘুমুচ্ছি এটা বুঝতেই লেগে গেল কয়েক মুহূর্ত। তারপরে একসঙ্গে মনে পড়ে গেল সব কথা। আমি লাফ দিয়ে উঠে বসলাম। মৃত নীলচে আলোয় দেখলাম নবেন্দু হাতড়ে হাতড়ে কূপের দরজা খোলার চেষ্টা করছে। শব্দ উঠছে খট খট খটাস। হাত বাড়িয়ে বড় আলোটা জ্বেলে দিলাম। আলো চলতেই নবেন্দু ঘুরে তাকাল, কিন্তু দৃষ্টি স্বাভাবিক নয়, কেমন যেন ঘোর লাগা। আগের রাতেও ওর ঠিক এই রকম চাউনি দেখেছিলাম। আমি চেঁচে উঠলাম,
নবেন্দু, নব।
নবেন্দু চাইল আমার দিকে, কিন্তু ও আমাকে চিনতে পেরেছে বলে মনে হল না।
বাইরে যাবি, বাথরুম?
নবেন্দু আমার কথার কোনো উত্তর না দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো আগের মতো। চেষ্টার মধ্যে কোনো স্বাভাবিকতা ছিল না। দরজার উপরের লকটা ও এলো পাথারি টানাটানি করছিল। কাছে গিয়ে ওর কাঁধের উপর হাত রেখে বললাম,
কি রে?
বলার সঙ্গে সঙ্গে ও চমকে আমার দিকে ঘুরে তাকাল। দৃষ্টি আগের মতোই আচ্ছন্ন। মাঝরাতে আচমকা ঘুম ভাঙার একটু পরে চোখের সামনে এই রকম খোলাটে দৃষ্টি দেখে আমি কেমন যেন ঘাবড়ে গেলাম। আর সেজন্যই বোধহয় ওর দুটো কাঁধ খামচে ধরে প্রচন্ড জোরে ছাঁকাতে ছাঁকাতে বললাম,
কি রে, কি হলো তোর?
ঝাঁকুনি খেতে খেতে নবেন্দুর খোলাটে মনির ওপর চোখের পাতা নেমে এল। তারপর ওর মাথাটা হিলিয়ে পড়ল আস্তে আস্তে। আমি ওকে ধরে ধরে বেঞ্চের উপর হেলান দিয়ে বসিয়ে দিলাম। ওর মাথাটা কাঁধের উপর ছুঁকে আছে, ওর হাত আমার হাতের মধ্যে। কি করব এবার? ট্রেন আগের মতোই প্রচন্ড গতিতে ছুটে চলেছে। জানলার বাইরে আগের মতোই দৃশ্য, তবে চাঁদের আলোর রং পাল্টে গেছে। ঘড়িটা খুলে রেখেছে আবার বাড়তে। কত রাত কে জানে। জানলা দিয়ে হু হু করে হাওয়া আসছে। মাথার উপর ফুল স্পিডে পাখা খোলা, কিন্তু ঘামে সারা শরীর ভিজে গিয়েছিল। নবেন্দুর হাতও ভেজা ভেজা। ও বোধহয় আমার চাইতেও বেশি ঘেমেছে। কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকার পরে বললাম, নবেন্দু, জল খাবি? জল? একই কথা আবার বললাম, তবে এবার বেশ জোরে, আর হাতটা ছাঁকাতে ছাঁকাতে। নবেন্দু যেন বহু দূর থেকে উত্তর দিল। আমি ওয়াটার বটল থেকে এক গ্লাস জল ভরে ওর হাতে দিলাম। নবেন্দু চৌচো করে পুরো গ্লাসের জলটা খেয়ে নিল। ওকে জল খেতে দেখে আমি বেশ আশ্বস্ত হয়ে জিজ্ঞেস করলাম,
কফি খাবি?
নবেন্দু এবার স্পষ্ট গলায় উত্তর দিল,
হ্যাঁ।
ফ্লাস্ক থেকে দু কাপ কফি ঢাললাম। এক কাপ ওকে দিয়ে আরেক কাপ আমি নিজে নিলাম। শান্ত গম্ভীর মুখে কাপে কয়েকটা চুমুক দেওয়ার পর নবেন্দু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমাকে। তারপর ও কেমন যেন চমকে গিয়ে জিজ্ঞেস করল,
আরে তুই, তুই কবে এলি?
ওর দৃষ্টি দেখে আমার বেশ অস্বস্তি হতে শুরু হয়েছিল, কিন্তু প্রশ্ন শুনে হেসে ফেললাম। একেই বলে সাতকাণ্ড রামায়ণ পড়ে। আরে বাবা, দুদিন ধরে তোর সেবা শুশ্রূষা করলাম, তুই আমার সঙ্গে বেশ কয়েকটা কথাও বলেছিস, আর এখন গেলে জিজ্ঞেস করছিস তুই কবে এলি। কথাগুলো শুনে নবেন্দুর কপালে ফাঁস পড়ল অনেকগুলো। ওর চোখ মুখ দেখে মনে হল ও পেছনের কথা ভাবছে। আমি ওকে খেয়ে ধরিয়ে দেওয়ার জন্য বললাম,
আমার বাড়িতে তোর অফিসার সেনগুপ্ত টেলিগ্রাম পাঠিয়েছিল, তুই ভীষণ অসুস্থ, শিগগির চলে আসুন। আমি এসে দেখলাম তুই জ্বরে পড়েছিস, একটু সুস্থ হতে ডাক্তারের পরামর্শে তোকে তোর বাড়ি নিয়ে যাচ্ছে। এবার মনে পড়েছে?
মনে হল না নবেন্দু সব কথা মনে করতে পেরেছে। ও শুধু অবাক হয়ে জিজ্ঞেস করল,
বাড়ি যাচ্ছি কেন? কেন আবার? বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে শরীরটা ঠিকঠাক করে নিবি, তাছাড়া বাড়িতেও তো যাস না বহুকাল, তা প্রায় বছর তিনেক হবে, একা একা এভাবে পাহাড়ের মাথায় পড়ে থাকতে ভালো লাগে?
একা? একা কোথায়? আমি তো একা থাকি না। নবেন্দু কেমন যেন অস্বাভাবিক চোখ মুখ করে প্রতিবাদ করল। আমি একটা বদ রসিকতা করতে চাচ্ছিলাম।
কিন্তু ওর চোখ মুখের চেহারা দেখে সাহস পেলাম না, মিনমিন করে বললাম, একানা তুই কি লুকি লুকে বিয়ে করেছিস? নবেন্দুর অস্বাভাবিক মুখে হাসির রেখা খেলে গেল। না, বিয়ে করিনি, তবে ও সবসময় আমার সঙ্গে থাকে, সব সময়। এই তো একটু আগেও আমাকে ঘরের বাইরে নিয়ে যেতে চাইছিল, বন্ধ জায়গায় ওর থাকতে ভালো লাগে না। আমি অবাক হয়ে নবেন্দুর দিকে তাকালাম, ওর প্রত্যেকটি কথাই আমার কাছে কেমন যেন থোঁয়াটে ঠেকল। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পরে নবেন্দু বলল, সিগারেট আছে? আমি প্যাকেটটা এগিয়ে দিলাম, ও একটা সিগারেট ধরালো, আমিও ধরালাম। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে নবেন্দু বলল, আলোটা নিভিয়ে দিবি, চোখে লাগছে। বড় আলোটা নিভিয়ে দিলাম, নীল আলো চলছে, কিন্তু ওটা থাকা না থাকা সমান, কাঁচের ঘেরা টোপটা শুধু নীল হয়ে আছে। জানলা দিয়ে চাঁদের আলো খাপছাড়া ভাবে এসে পড়েছে বেঞ্চ আর মেঝের ওপর। ট্রেনের নির্দিষ্ট তালের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। এখন কত রাত কে জানে, ভয়ে বসে আছি আমরা দুজনে। সিগারেটের দুটো চলন্ত বিন্দু মাঝে মধ্যে জোরালো হয়ে উঠছে। ঘুম ক্লান্তির কোনো চিহ্ন নেই আমার শরীরে। বারবার মনে হচ্ছিল বিচিত্র এক অভিজ্ঞতার সামনে এক্ষুনি পড়তে হবে আমাকে। নবেন্দু হঠাৎ চাপা গলায় কি যেন বলল, বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি বলছিস? ও কোন উত্তর দিল না। তারপর কিছুক্ষণ বাদে ও হেসে উঠল, কারো রসিকতা শুনে হেসে ফেলার মতো হাসি। আমি চমকে উঠে বললাম,
হাসছিস কেন?
নবেন্দু এবারও কোনো জবাব দিল না। কয়েক মুহূর্ত পরে ও আবার নিচু গলায় কি যেন বলল, আমি প্রশ্ন করতে গিয়েও পারলাম না। কেন জানি না আমার মনে হল ও আমি নয়, আর কারো সঙ্গে কথা বলছে, কিন্তু আমি ছাড়া তো কূপেতে আর কেউ নেই। আর এটা মনে হতেই আমার গা শিরশির করে উঠল। আমি প্রায় চেঁচিয়ে উঠে বললাম,
নবেন্দু কি বলছিস, কি তোর কি ব্যাপারটা বলতো, শরীর খারাপ লাগছে?
নবেন্দু হেসে উঠল, মনে হল এই হাসিটা আমার কথা শুনে, কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না। একটু থেমে ও থমথমে গলায় বলল, তোর কাছে পুরো ব্যাপারটা উদ্ভট লাগছে তাই না? অবশ্য লাগাটাই স্বাভাবিক, তবে আমার কাছে নয়, আমার কাছে তুই যতটা সত্যি ও ততটা। কে বিশ্বাস করলো না করলো আমার কিছু এসে যায় না। তুই যদি শুনতে চাস আমি বলতে পারি। আমি শুনতে চাই, কিন্তু হ্যাঁ বলতে গিয়ে আমার মুখ দিয়ে বিচিত্র একটা শব্দ বেরোল। আবছা অন্ধকারের মধ্যে চুপচাপ কিছুক্ষণ সিগারেট টানার পর নবেন্দু বলল, পাহাড়ে চাকরি নিয়ে যাওয়ার পরে প্রথম প্রথম খুব খারাপ লাগত, অসম্ভব নির্জন জায়গা, তারপর আমার কোয়ার্টার এমনি জায়গায় যার আশেপাশে আর কোনো বাড়িঘর নেই, অফিসের কাজকর্মের অবস্থাও সেই রকম, সারা সপ্তাহে দু ঘন্টা কাজ করলে যথেষ্ট, প্রায় মনে হতো চাকরি বাকরি ছেড়ে চলে আসি, এভাবে থাকলে বোধহয় পাগল হয়ে যাব। কিন্তু নির্জনতার একটা অদ্ভুত টান আছে। কি রকম নির্জনতা জানিস? আমি থামিয়ে দিয়ে বললাম, তোর তখনকার একটা চিঠির কথা আমার মনে আছে, রাত্রে গরম কফিতে চিনি মেশাবার পরে চমকে উঠতিস প্রথম প্রথম, এত নির্জন এলাকা আছে কফিতে চিনি গুলবার শব্দ পর্যন্ত উঠত। নবেন্দুর চিঠি নিয়ে একটু আগ্রহ না দেখিয়ে বলল, ঠিক এই সময় একটা বই এসে গেল আমার হাতে, বইটার নাম ডক্ট্রিন অফ দ্য মিস্টিক্স। অদ্ভুত ইন্টারেস্টিং বই। ওই নির্জন পাহাড়ের পরিবেশে বইটা আমার উপর দারুণ প্রভাব ফেলল। আমি লখনৌ থেকে এ ধরনের আরো বই আনালাম। তারপর দিন রাত ডুবে থাকলাম বইগুলোর মধ্যে। একটা বইতে অশরীরের সঙ্গে মিলিত হওয়ার বিচিত্র সব সাধন পদ্ধতির উল্লেখ আছে। আমি সেগুলোর চর্চা আরম্ভ করে দিলাম। প্রথমে মনসংযোগ। মনসংযোগ করার অদ্ভুত একটা কায়দা আছে, কিরকম জানিস? কেন জানি না, আমার বেশ অস্বস্তি হচ্ছিল। ওকে থামিয়ে দিয়ে বললাম, বড় আলোটা জ্বালব? না, নবে তো গম্ভীরভাবে উত্তর দিল। তারপর একটু থেমে আবার বলতে শুরু করল, সাধনার অনেকগুলো স্টেজ আছে, আমি অনেকখানি তৈরি, এবার আমার পরীক্ষা করা দরকার। কি পরীক্ষা? আমার গলার স্বর আমার কাছে কেমন যেন আতঙ্কগ্রস্ত ঠেকল। নবেন্দু বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলল, আত্মার সঙ্গে সরাসরি যোগাযোগ করা। আমার হঠাৎ মনে হল গলার ভেতরটা কেমন যেন শুকিয়ে গেছে, একটু কফি খেতে পারলে হতো। ফ্লাস্কটা ব্রাকেটে তুলছে, কিন্তু উঠে গিয়ে নামিয়ে আনতে পারলাম না। আমার শরীরের ওপর যেন আমার পুরোপুরি দখল নেই। চাঁদের ওপর দিয়ে বোধহয় মেঘ ভেসে যাচ্ছে, আচ্ছা আলো ছায়ায় তুলছে কূপের ভেতর। হড়মড় করে ছুটে যাওয়া ট্রেনটা থেকে থেকে কেমন যেন নিঃশব্দ হয়ে যাচ্ছে। সত্যি কি তাই নাকি? নবেন্দু খুক খুক করে কেশে গলা পরিষ্কার করে বলল, মাঝরাত, কেউ কোথাও নেই, চারদিক অসম্ভব নির্জন। আমি মনসংযোগ করে পরীক্ষায় বসলাম। একটু পরেই জানলা কাঁপিয়ে ঝড়ো হাওয়া ঠুকে ঘরের মোমবাতিটা নিভিয়ে দিল। বুঝলাম কেউ এসেছে, কিন্তু কে সে? জিজ্ঞেস করলাম, কোন উত্তর পেলাম না। কিন্তু প্রতি মুহূর্তে সে তার উপস্থিতি আমাকে টের পাইয়ে দিচ্ছিল। জোর করে হেসে বললাম, কি উল্টা পাল্টা বকছিস? নবেন্দু আমার দিকে তাকিয়ে রাগি গলায় বলল, একটু উল্টা পাল্টা নয়, যা বলছি সত্যি কথা বলছি। আবছা অন্ধকারের মধ্যে নবেন্দুর চোখের মণি দুটো অদ্ভুত ভাবে চলছিল। ওই চোখের দিকে তাকিয়ে থাকা যায় না। আমি চোখ নামিয়ে নিলাম। নবেন্দু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অশরীরিণী ওই মেয়েটিকে আমি কিন্তু ডাকিনি, ও নিজে থেকে এসেছিল, এসেছিল আমার ক্ষতি করতে, কিন্তু করেনি। পরদিন এল, তার পরের দিনও এল, তারপর থেকে ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। ও আমাকে ছেড়ে আর কোথাও যায় না, সব সময় থাকে আমার সাথে, এখনো আছে।
নবেন্দু!
আমি কেমন যেন ভয় পাও গলায় চিৎকার করে উঠলাম। ও অস্বাভাবিক ভঙ্গিতে মৃত হেসে বলল, এই তো আমার পাশে বসে আছে, আলাপ কন্যা, ভালো লাগবে। নবেন্দু বেঞ্চের এক ধারে বসে আছে, ওর আর আমার মধ্যে এক হাত শূন্য জায়গা। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে দেখলাম, কেউ নেই সেখানে, শূন্য জায়গায় আবছা অন্ধকার, কেউ নেই জেনেও আমি কেমন যেন নিশ্চিন্ত হতে পারছিলাম না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম ওই শূন্য স্থানটা। এমন সময় জানলা দিয়ে এক তাল অন্ধকার লাফিয়ে ঠুকল ঘরের মধ্যে, আঁতকে উঠলাম। অন্ধকারটা কূপের মধ্যে ঘুরতে ঘুরতে আমার আর নবেন্দুর ভেতরের ফাঁকা জায়গায় জমাট হয়ে গেল। আমি প্রাণপণ ভাববার চেষ্টা করলাম চাঁদের ওপর দিয়ে নির্ঘাত কালো মেঘের টুকরো ভেসে যাচ্ছে, কিন্তু নবেন্দু নিচু গলায় কার সঙ্গে কথা বলছে?
ফুর্তি
FM শুক্রবার রাত 11:59 with Gramophone.
আরে শোনো শোনো ভাই বোনেরা শোনো দিয়া মন, শীতের হাওয়ায় মিঠা পানে মজো পিঠার উৎসবন, মজো পিঠার উৎসবন, ভাই বোন বলি শোনো। আরে পিঠা হইল ওর সাথে শীতের গুণগান, গ্রাম বাংলার হাজার পিঠায় মিঠা শীতের খান, সুরে সুরে বলি সুরে সুরে বলি সুরে 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 মাতা মাতি পিঠা খাওয়া দাওয়া গরম
পাহাড়ি সব পিঠা খেতে চলে আসো দেশের সবচেয়ে বড় মজো পিঠা উৎসবে। শুধু পিঠা নয়, চলবে কনসার্ট সহ গরম গরম ব্যাপার। 16 ও 17 ফেব্রুয়ারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ রংপুর, তোমার অপেক্ষায় মজো অন্তরিজন।
Check, check, check.
Radio Footy.
Commercial
is going down.
Commercial free, free, commercial free.
Right here.
We'll be right back.
হারিয়ে যাও উধাও কোথাও রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে যাও ফুর্তি করে ডু 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 ফুর্তি এরিয়ে এফএম ডু 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 ফুর্তি এরিয়ে এফএম
এইমাত্র শুনলাম একটা গল্প এবং যে গল্পটির নাম হচ্ছে কি ছিল নামটা বলেন তো ছায়ার সঙ্গে শেখর বসুর কেমন লাগলো ছায়ার সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন লাগলো এখন পর্যন্ত দুটি গল্প আপনাদের শুনিয়েছি একটা শেখর বসুর লেখা এবং আরেকটা আমাদের ভূত এফএম হরর ক্লাবের লিসনার ফ্রাঙ্কেনস্টাইনের কুচ্ছি দানবের লেখা সো এই মুহূর্তে যারা আছেন আমাদের সাথে তানজিম এবং ইমতিয়াজ কেমন লাগলো
খুবই ভালো
তো এই যে মানে একজন মানে গল্পের ভিতরে যেটা একজন মানুষ তার কল্পনার একটা মানে তার সাথে কল্পিত একটা কোন একটা ক্যারেক্টার সে দেখতে পাচ্ছে তার সাথে কথা বলছে অন্য কেউ দেখতে পাচ্ছে না তো আমার এখান থেকে আর কি মনে হয়েছে যে ছোটবেলায় অনেক সময় বড় হওয়ার পরও মানে আমাদের কিছু ক্যারেক্টার থাকে কল্পনার কিছু ক্যারেক্টার থাকে এরকম না তবে অনেকটা এরকম যে যার মতো হতে চাই এরকম কোন ক্যারেক্টার কি আপনার ছিলেন যেটা হয়তোবা মানে কি বলা যায় যে কোন সুপার হিরো অনেক সময় থাকে যে আমি ওরকম হতে চাই এরকম কোন ক্যারেক্টার কি আপনাদের কারো আছে
ছোটবেলায় যেটা মনে হইতো যে আমার একটা জিনি থাকলে ভালো হতো
জিনি আলাদিনের জিনি
আলাদিনের জিনি বা মিনা কার্টুনের যে জিনি আর কি
আচ্ছা আচ্ছা এটা বোধহয় মানুষের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত
হ্যাঁ একটা জিনি থাকলে খুব ভালো হতো
আর পরে জিনের কথা শুনে খুব মনে হচ্ছে যে আসলে যদি আপনি উইশ করতে বলা হয় তিনটা উইশ বা একটা উইশ কি উইশ করবেন
আই লাভ ফর আ লট অফ মানি
ওকে অনেক অনেক বেশি
হ্যাঁ অনেক বেশি
আচ্ছা
এ বাকি হয়ে যাবে
এত টাকাতে কি করবেন
এটা দীর্ঘমেয়াদী প্ল্যান অনেক কিছু বলতে হবে
আচ্ছা আচ্ছা এই সেদিকে তাহলে না আছে ইমতিয়াজ আপনার এরকম কোন ক্যারেক্টার আছে
হ্যাঁ আমার অবশ্যই একটা ফেভারিট ক্যারেক্টার আছে ছোটবেলায় অনেক কার্টুন দেখা হতো সবসময় ভাবতাম ক্যাপ্টেন প্ল্যানেট এর মতো একজন কেউ
ক্যাপ্টেন প্ল্যানেট
খুব বেশি
পৃথিবীর সকল ময়লা আবর্জনা একদম মানে পরিবেশ দূষণ বন্ধ করে দিবেন খুবই চমৎকার আপনার ফেভারিট ক্যারেক্টার কি ছিল জানিয়ে দিতে পারেন হরর মুভির কোন ক্যারেক্টার হলে তো আরো ভালো যেহেতু ভূতাফম হরর ক্লাব চলছে তো যেহেতু হরর ক্লাব চলছে হরর ক্লাবের পোস্টে যারা কমেন্ট করেছেন তাদের কথাগুলো একটু পড়ে নেই এই মুহূর্তে ফারহান তুরাশ লিখেছেন ভাই ফিয়ার অফ দ্য ডার্ক গানটা প্লে করো না প্লিজ 19 মিনিট আগে তিনি কমেন্ট করেছেন আমি কিন্তু আয়রন মেডেনের একটা গান শুনলাম ওয়েস্টেড ইয়ার্স আশা করি আপনার এটা ভালো লেগেছে ডর হরর ক্লাব আফ্রিদি তুহিন লিখেছেন চলে আসলাম আবার মেইল করেছেন আমাদেরকে আপনার ক্লাব নিয়ে অবশ্যই যদি মেইল করে থাকেন মেইলটা অবশ্যই আমাদের কাছে এসেছে যদি ঠিক ঠিকানায় করে থাকেন এবং সেখানে যদি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আপনার স্টুডিওতে আসতে চান কিনা সব নিয়ে আমরা কথা বলবো সো ওয়েট করুন এবং আমরা আপনাদেরকে একটা ফিরতি মেইলও পাঠাবো সো ওয়েট করুন আশা করি আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের কথা হবে মারিয়া মিম আছেন আমাদের সাথে লিখেছেন হাই সৃষ্টি ভাই কেমন আছেন মিম বার্তা থেকে শুনছি ভালো লাগছে আরো ভালো স্টোরি শোনান ভয় পেতে চাই এতক্ষণ যে স্টোরিগুলো ভালো ছিল না আচ্ছা 18 মিনিট আগে করেছেন অর্থাৎ লাস্ট স্টোরিটা শোনার পর আপনার ফিডব্যাক কি জানতে চাচ্ছি আমাদের সাথে শেষ দিক থেকে মানে লেটেস্ট যে কমেন্টগুলো এসেছে সেগুলো একটু দেখি। মোহাম্মদ অশিষ্ট লিখেছেন, সৃষ্টি ভাই অনেক ভয়ঙ্কর গল্প, এমনই গল্প শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভূত এফএম হরর ক্লাব, সাথে আছি শেষ পর্যন্ত রাজশাহীবাসী। আচ্ছা, আমাদের সাথে আছেন হাসান শিকদার, সেই চিরায়ত ফেসবুক ট্রল কমেন্ট অ্যাট মি প্লিজ। দেওয়ান শরণ লিখেছেন, হ্যাঁ তার ক্লাবের কথা বললাম। শাওন খান লিখেছেন, টর্কি থেকে শুনছেন, এটা কেমন জায়গা? এই জায়গাটার নাম আমি আগে শুনিনি, কোন জায়গায়? আমাদের সাথে আরো আছেন হেদায়তুল ইসলাম, লিখেছেন 88FM এর রেগুলার লিসনার, ভূত এফএম এর রেগুলার লিসনার। তানহা আফরিন আশা লিখেছেন, আসসালামু আলাইকুম সৃষ্টি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তৃষা, দুঃখিত আশা। আচ্ছা, তিনি খুলনা থেকে শুনছেন, আমার সবসময়কার খুব পছন্দের জায়গা। হুজাইফা মোয়াজ আছেন আমাদের সাথে, তিনি আমাদেরকে শুনছেন। আমাদের সাথে আছেন এনএইচ সম্রাট, লিখেছেন হ্যালো, আই এম এনএইচ সম্রাট ফ্রম নোয়াখালী মাইজদি। আচ্ছা, এলুমিনিটি সম্পর্কে জানতে চাই। এলুমিনিটি নিয়ে আমরা দেখি আমাদের সামনের এপিসোডগুলোতে এলুমিনিটি নিয়েও কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমার এই বিষয়টা সম্পর্কে অনেক আগ্রহ আছে, তবে আগ্রহ থাকলেই তো হবে না, যথেষ্ট পরিমাণ মানে নলেজ আসলে এই বিষয়টা নিয়ে এই ব্রেনের ইনভেন্টরিতে মানে জড়ো হতে হবে। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করছি, নিয়ে আসবো অবশ্যই। মেহেদী হাসান সানি আছেন আমাদের সাথে পাটকেল ঘাটা থেকে, আহমেদ জয় আছেন, তারিফ আল নয়ন আছেন, টুডে আই এম রেডি লিখেছেন, আরো আরো অনেক অনেক কমেন্ট। র্যাঙ্গো সজন আছেন, আছেন অধরা নীল সহ আরো অনেকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত, এবং বাকিটা সময় আশা করি সাথে থাকবেন। চলছে বসন্ত, তো বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায়, এই সময়ে এই গানটা শুনতে ইচ্ছে হচ্ছে। জেমস এর কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। গান শেষে আমরা আমাদের পরবর্তী যে স্টোরিটি আছে সে স্টোরিটাতে চলে যাব, আর এই গানটি প্লে করছি আমাদের আজকে হরর ক্লাবে যারা এসেছেন তাদের অনুরোধের গান, জেমস এর কবিতা। গান শুনে ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন, এবং নতুন যে গল্পটি আসছে সেই গল্পের জন্য ওয়েস্ট করুন। কার লেখা গল্প, কি গল্প বলছি, ফিরে আসি।
টপ টু বটম ফুল ভিশন ফোন
55,000। না না, এত দামি ফোন আমি নিতে চাচ্ছি না।
স্যার আপনি ভুল দেখছেন, মাত্র 5,590 টাকা।
সিরিয়াসলি, ফুল ভিশন ফোন মাত্র 5,590 টাকায়?
শুধু তাই না, সাথে বাংলালিংকের দারুণ বান্ডেল অফার।
ঠিক তাই, এখন বাংলালিংক দিচ্ছে ফুল ভিশন ফোন সিম্ফনি V78, 9 GB ইন্টারনেট আর 300 মিনিট টক টাইম মাত্র 5,590 টাকায়। পাওয়া যাচ্ছে দেশের সবখানে। বান্ডেলের সাথে ফুল ভিশন ফোন, ইন্টারনেট সারাক্ষণ। অফারটির বিস্তারিত জানতে ভিজিট bangalink.net।
দুর্দান্ত একটা প্ল্যান করে ফেলেছি, প্রথমে পাহাড়, তারপর ঝর্ণায় ঝাপাঝাপি, শেষে সাগরে গিয়ে ডুব।
খুব
এ মাসে ফ্রিজ, পরের মাসে এসি, এরপর আলমারি, আবার হানিমুন।
দূর, তুমি তো প্ল্যান্টের মাটি করে দিলা।
মাটি না, বালি করে দিলাম।
ইস্পাহানি মির্জাপুর ভালোবাসার বালি ট্যুর। ইস্পাহানি মির্জাপুর কিনলেই পাচ্ছেন প্রিয়জন সহ ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের সুযোগ। এছাড়াও থাকছে হাজার হাজার আকর্ষণীয় মক সহ প্রতিপেকে নিশ্চিত সার। জামানে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর।
স্টোরিতে যাওয়ার আগে একটা ছোট একটা গল্প বলবো। সেটা হচ্ছে, কোন এক দেশে দুর্ভিক্ষ হয়েছিল এবং সেই দেশের যে রাজা ছিলেন তিনি হচ্ছেন খুব মানে কি বলা যায় শোষক টাইপের আর কি, যে মানে অত্যাচার করেন, অনেক অত্যাচারী শাসক। তো যেহেতু দুর্ভিক্ষ, তো রাজা তার সমস্ত মানে রাজ্যের কোন মানুষের খোঁজ খবর না নিয়ে তার প্রাসাদে খাবার গুদাম জাত করে রেখেছিলেন এবং মানে সেই দুর্ভিক্ষে প্রাসাদের ভেতরকার মানুষদের কোনো সমস্যা হয়নি। পুরো রাজ্য জুড়ে মানুষ তখন অনাহারে কাটাচ্ছে কিন্তু রাজা রাজ দরবারে খুব আনন্দের সাথে দিনাতিপাত করছেন। তো এমন সময় এক থাকে না যে দরবেশ টাইপের একজন লোক, তো এক দরবেশ আসলেন রাজসভায়। তো তিনি এসে বললেন যে তিনি ভিক্ষা চান। তো রাজা তখন তার কোষাগার থেকে একটা বড় অঙ্কের টাকা তাকে দরবেশকে, যেহেতু রাজা রানীরা বা সেই রাজ্যসভার লোকজন দেখানোর জন্য হলেও এ ধরনের কিছু কাজ করে থাকেন এবং ধর্মীয় মোড়কে আচ্ছাদিত মানুষজনকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন, সেই জায়গা থেকেই হয়তো সেই দরবেশকে তারা একটা সাহায্য করতে চান। কিন্তু সেই দরবেশ বলেন যে তিনি একবারে এত টাকা তিনি নিতে চান না। তিনি ভিক্ষা নেওয়া শুরু করেন মাসের প্রথম দিন এবং শেষ করেন শেষ দিন, মাসের শেষ দিন। অর্থাৎ তিনি এক মাস যাবৎ ভিক্ষা করেন এবং তিনি শুরুতে যে টাকা নেন তার পরের দিন তিনি তার ডাবল নেন। তো প্রথম দিন তিনি নেন এক টাকা, তারপরে তিন দুই টাকা, তারপরে তিন চার টাকা, এরকম করে পুরো এক মাস যাবৎ তিনি ভিক্ষা করবেন। তো খুব ভালো কথা, রাজা খুব সহজেই রাজি হয়ে গেলেন। তো তাকে প্রথম দিন এক টাকা ভিক্ষা দেওয়া হলো, তারপরে তিন দুই টাকা, তারপরে তিন চার টাকা। এভাবে দশ বারো দিন যাওয়ার পরেই অর্থমন্ত্রী যিনি, তিনি চলে আসলেন রাজার কাছে এবং তিনি এসে রাজাকে বললেন যে এটা কি হচ্ছে, পুরো কোষাগার তো খালি হয়ে যাবে, কারণ আপনি নিজে অঙ্কটা করে নিতে পারবেন। প্রথম দিন থেকে এক টাকা, দুই টাকা, চার টাকা, আট টাকা, ষোলো টাকা, পঁচিশ টাকা, এরকম পনেরো দিন যেতে যেতে সেটা হাজার হাজার টাকা এবং মাস শেষ হতে হতে সেটা লাখ কোটি টাকায় চলে যাওয়ার কথা, টু 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 পার টু, এবং এভাবে আস্তে আস্তে যখন বাড়তে থাকে মানে ইন্টু এন স্কোয়ার আকারে তো আসলে পারবে হোয়াটএভার, তো মানে একটা বিশাল অঙ্কের টাকা তখন হয়ে যায় যেটা কোষাগার একদম খালি হয়ে যাবে এরকম অবস্থা। তো তখন আবার সে দরবেশকে ডাকা হয় এবং বলা হয় যে কেন তিনি এমন করলেন বা কি কারণে তিনি এরকম করলেন। তখন সে দরবেশ হচ্ছে বললেন যে এই ঋণ থেকে মুক্তি হতে হলে রাজাকে, রাজ্যের সমস্ত লোকজনকে খাবার জোগাতে হবে, এছাড়া তিনি অভিশাপ দিবেন। তো যাই হোক না কেন, দরবেশের ভয় হোক কিংবা অতীত অভিজ্ঞতার কারণে হোক, রাজা তার পথ থেকে সরে আসেন। তো আজকের এই গল্পটা, এখন আমরা যে গল্পটা শুনবো সেই গল্পটা অনেকটা এরকমই একটা গল্প, তবে কোনো দরবেশ এসে এখানে কিছু করেননি, তবে একজন কি বলা যায় রহস্যজনক একজন লোকের আগমন ঘটে এরকমই একটা রাজসভায়। এবং যেহেতু হরর ক্লাব, গল্পের ভেতর হরর উপাদান রয়েছে, গল্পটা একটা হরর গল্প, পৃথিবীর বিখ্যাত হরর সাহিত্যিক এবং কবি এডগার অ্যালান পোর গল্প, এবং এডগার অ্যালান পোর এই গল্পটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। তার অনুবাদে আমরা এখন শুনব লাল মড়ক, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি কেমন, তারপরেই আমরা শুনব এডগার অ্যালান পোর গল্প লাল মড়ক। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, এইট এফ এম এন্ড টু ফুর্তি।
With more fun and fear. Footy.
উঠেছে সেরা রাঁধুনি 1424 এর মহামঞ্চ। প্রতি সপ্তাহে এক্সপার্টদের স্পেশাল রেসিপির সাথে সাধারণ রাঁধুনিরা দেখাচ্ছেন দেশি বিদেশি রান্নায় মুন্সিয়ানা, বেকিং, সেলিব্রিটি আপ্যায়ন কিংবা পুরো একটি রেস্টুরেন্ট সামলানোর কারিশমা। এর মাঝে কে হবে সেই অসাধারণ, দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 9টায় শুধুমাত্র মাছরাঙা টেলিভিশনে।
একটা কথা বলি, আপনি তো ভদ্রগড়ের মাইয়া, তাইলে কথা এত গন্ধ কেন? মুখটা ফ্রেশ করেন, যান ম্যাজিক দিয়ে মুখ ধুয়ে আসেন।
ন্যাচারাল মিট ও লবঙ্গের গুণে ম্যাজিক এক্সট্রা ফ্রেশ, দূর করে দুর্গন্ধ, আনে আত্মবিশ্বাস। ম্যাজিক ফ্রেশ, মুখে ফ্রেশ কথা।
লাল মরক এডগার অ্যালান পো, সে অনেকদিন আগেকার কথা। রক্তমুখী মরক দেশটাকে শ্মশান করে দিয়েছিল। এর আগে কোনো মহামারী এত মারাত্মক, এত ভীষণভাবে দেখা দেয়নি। রক্ত এই মরকের দূত, রক্তের বিভীষিকা আর টকটকে তাজা রক্তই এর শেষ পরিণতি। হঠাৎ মাথাখরা ভাব, তীক্ষ্ণ একটা যন্ত্রণা, তারপর পচনের সাথে সাথে দেহের প্রতিটি লোমকূপ থেকে প্রচুর রক্তপাত। রোগীর সারা দেহে, বিশেষ করে মুখের উপর এমন একটা রক্তাক্ত ভাব ফুটিয়ে তোলে যার আভাস মাত্রই কেউ আর রোগীর কাছে ঘেঁষতে সাহস পায় না। আত্মীয় পরিজনের এতটুকু সহানুভূতি বা সেবা যত্ন পাবার আর কোন পথই থাকে না। অসুখের আবির্ভাব, বিস্তার আর আধ ঘন্টার মধ্যেই সব শেষ। এই হল এই রোগের সার্বিক বৃত্ত। যুবরাজ প্রসপ্যারো বলতে গেলে বেশ সুখী ছিলেন। তিনি দুর্জয় সাহসী আর দূরদর্শী। তার রাজ্যের অর্ধেক লোক যখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল, তখন তিনি তার পারিষদ ও তাদের পরিবারের লোকজনদের মধ্য থেকে 1000 সুস্থ সবল আমোদে বন্ধুবান্ধবকে তলব করলেন। তারপর তাদের নিয়ে তিনি তার এক নিরিবিলি দুর্গ প্রাসাদে আশ্রয় নিলেন। দুর্গটি বিরাট আর গঠন নৈপুণ্যে সত্যিই চমৎকার। এতে তাঁর খেয়ালি অথচ সুরুচি সম্পন্ন ঘরের মতো করে তিনি তৈরি করেছিলেন। বিরাট উঁচু আর মজবুত একটা দেয়াল দুর্গটিকে ঘিরে রেখেছে। দেয়ালের মধ্যে বিরাট সব লোহার দরজা। পারিষদরা সবাই ভেতরে এসে গেলে দরজাগুলোয় লোহার বড় বড় পেরেক মেরে সেগুলোকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হল। এতে করে এই হল যে বাইরে আসা বা ভেতরে যাওয়ার ঝামেলা চুকে যাওয়ায় দুর্গের মধ্যে কারুর মনে কোন আতঙ্ক বা চাঞ্চল্য সৃষ্টির আর উপায় রইল না। দুর্গটির মধ্যে খাওয়া দাওয়ার যাবতীয় ব্যাপারে সুচারু বন্দোবস্ত করা হল। এইভাবে বাইরের রোগ, সে লাল মরক যে আর কোনো মতে ভেতরে সংক্রমিত হতে পারবে না, সে বিষয়ে যুবরাজ ও পারিষদরা সম্পূর্ণ নিশ্চিন্ত হলেন। বাইরের লোকেরা তাদের নিজেদের ব্যবস্থা করুক, তাদের কথা ভাববার অবকাশ কোথায়? এমন একটা সময়ে ও ধরনের চিন্তা বা শোক করা সত্যিই বোকামি। যুবরাজ আমোদ প্রমোদের যা কিছু ব্যবস্থা করা সম্ভব তার সবই করেছিলেন। বিদূষক, ফাঁড়, কবিয়াল, নর্তকী, গায়ক, সুন্দরী তন্নী আর সর্বোপরি মদ, কোনো কিছুরই অভাব ছিল না সেখানে। আমোদ প্রমোদের এত সরঞ্জাম আর সুরক্ষিত দুর্গের মধ্যকার এই নিরাপদ আশ্রয়, এর চেয়ে কাম্য আর কি হতে পারে? বাইরে তখন লাল মরকের ধ্বংস তাণ্ডব। 5-6 মাস পরের কথা, বাইরে তখন লাল মরকের ধ্বংসলীলা সমানে চলেছে। গ্রামের পর গ্রাম শ্মশান হয়ে যাচ্ছে, আর একই সময়ে সুরক্ষিত দুর্গের মধ্যে যুবরাজ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে অস্বাভাবিক চাকচমকপূর্ণ আমোদ উল্লাসে অতিবাহিত করছে তাদের দিন। চলেছে মুখোশ নাচের আসর, কিন্তু তার আগে আমি এই নাচের মজলিশ যেখানে চলছিল সেই ঘরগুলোর একটু পরিচয় দেব। রাজকীয় আবাস হিসেবে যে অংশটুকু এই বিরাট দুর্গের মধ্যে নির্দিষ্ট করা ছিল সেটাতে মোট 7টি ঘর। অনেক প্রাসাদেই এরকম কয়েকটি ঘর মিলিয়ে বেশ একটা মহলের সৃষ্টি করা হয়েছিল। ঘরগুলো সার বাঁধার পাশাপাশি প্রত্যেকটি ঘরের ভাঁজ করা দরজাগুলোর পাল্লা এমনভাবে খুলে দেয়ালের গায়ে মিশে যায় যে এক ঘর থেকে আরেক ঘরের মধ্যেকার সবকিছুই স্পষ্ট দেখা যায়। কিন্তু এছাড়াও এখানে আরও একটু স্বতন্ত্র ধরনের ব্যবস্থা ছিল। সব বিষয়েই যুবরাজের একটা স্বতন্ত্র খাপছাড়া দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। এই ঘরগুলোর গঠন স্বাতন্ত্র্য আর কিম্ভূত পারিপাট্যে এ কথা বেশ ভালোভাবেই প্রমাণিত। ঘরগুলো এমনই খাপছাড়াভাবে তৈরি করা হয়েছিল যে একটা থেকে আরেকটা ঘরের কিছুই দেখা যায় না। 20 কি 30 গজ অন্তর এক একটি বাঁক, আর এক একটি বাঁক কাটিয়ে অন্যটিতে গেলে দেখা যাবে ঘরের রং থেকে আসবাব পর্যন্ত আমূল বদলে গেছে। ডাইনে বাঁয়ে এবং দেয়ালের মধ্যিখানে একটা করে দীর্ঘ অপরিসর জানালা। গথিক আকারের এই জানলাগুলোর মধ্য দিয়ে তাকালে সম্মুখে দেখা যাবে লম্বা একটা বারান্দা। ঘরগুলোর প্রত্যেকটি বাঁক এই বারান্দায় এসে মিশেছে। জানলাগুলো রঙিন কাঁচ দেয়া, এক একটা জানলা এক এক রঙের। ঘর আর আসবাবপত্রের রঙের সাথে রং মিলিয়ে এই ঘরের জানলাগুলোর রং করা হয়েছে। যেমন পূব দিকের শেষ ঘরটার রং নীল, এ ঘরের জানলাগুলোও নীল, তাদের কাঁচও নীল, তার পাশের ঘরের রং ধোঁয়াটে। ঘরের ভেতর লতাপাতার ছবি আঁকা পর্দা, আসবাবপত্র, মায়ের জানলার চৌকাঠ পর্যন্ত ধোঁয়াটে রঙের। তৃতীয়টিও এইভাবে আগাগোড়া সবুজ, চতুর্থটি কমলা রঙের, পঞ্চম ঘরটা আগাগোড়া সাদা, ষষ্ঠ ঘরে সবকিছুই বেগুনি, সপ্তম ঘরে ভারী কালো রঙের পর্দাগুলো ভাঁজ ভাঁজ হয়ে মেঝেতে যে কার্পেটটির উপর নেমে এসেছে তার রঙও কালো। এই একটিমাত্র ঘর যার মধ্যকার জানলার রং ঘরের আসবাবপত্রের রঙের সঙ্গে মেলেনি, জানলার চৌকাঠ রক্তবর্ণ। সব ঘরের মধ্যে চারদিকে ইতস্তত বিক্ষিপ্ত সোনালী জিনিসপত্র, দু একটা ঝাড়বাতিও ঝুলছে ছাদ থেকে। এগুলোর মধ্যে একটি দীপাধার। এই একটিমাত্র ঘর ছাড়া অন্য কোনো ঘরেই কোনো দীপাধার নেই। কোনো ঘরে আলো নেই বটে, কিন্তু বারান্দার দিকে প্রত্যেকটি ঘরের যে একটি করে জানালা, তার প্রত্যেকটির সামনে ভারী তেপায়া টুলের উপর একটা করে বাতি রাখা হয়েছে। মশালের মতো উজ্জ্বল আলো জানলার রঙিন কাঁচ ভেদ করে ঘরগুলোকে নানা রঙের আলোতে উদ্ভাসিত করে রেখেছে। এর ফলে ঘরগুলোর মধ্যে বিরাট এক জাঁকালো অথচ স্বপ্নাচ্ছন্ন রহস্যময়তা নেমে এসেছে। কিন্তু পশ্চিম দিকের কালো ঘরটার রক্তের মতো লাল জানলা দিয়ে বাইরের আলো রক্তবর্ণ চৌকাঠের উপর পড়ে এক বিভৎস দৃশ্যের সৃষ্টি করে রেখেছে। যে কেউ এই ঘরে ঢুকুক না কেন, তার সারা শরীরের উপর এই বিভৎস রক্তাক্ত আলো পড়বে, চেহারা দেখাবে অত্যন্ত ভয়ঙ্কর। তাই কেউই পারত পক্ষে এ ঘরের মধ্যে পা বাড়াতে সাহস করে না। ঘরটার পশ্চিম দিকের দেয়ালে বিরাট একটা দেয়াল ঘড়ি, বড় পেন্ডুলামটা একঘেয়ে চাপা শব্দে টিকটিক করে বেজে চলেছে। মিনিটের কাঁটাটা একবার চারদিক ঘুরে এলে যখন ঘন্টার বাজনা শুরু হয়, ঠিক তার আগে ঘড়িটার পেতলের গহ্বর থেকে অদ্ভুত এক ধ্বনি মূর্ছনা জেগে ওঠে। অপূর্ব মর্মস্পর্শী সে সঙ্গীত ছনছনা। এ সঙ্গীত মনকে অভিভূত করে ফেলে। প্রতিটি ঘন্টা শেষ হলেই ঘরের মধ্যেকার বাদ্যযন্ত্রীরা হঠাৎ থেমে যায়, কান খাড়া করে সবাই বসে থাকে, বুক দুরু দুরু করে ওঠে, তাদের সঙ্গীতের সুর তাল এক মুহূর্তে কেটে যায়। তারপর ঘরের সেই মধুর বাজনা শুরু হয়, অদ্ভুত হৃদয়গ্রাহী মারাত্মক সেই বাজনা। অতি চঞ্চল অতি সাহসী লোকও শোনা মাত্রই আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। যারা একটু বেশি বয়স্ক এবং শান্ত প্রকৃতির, তারা কপালের উপরটায় একবার হাত বুলিয়ে নেয়, কি যেন অনুভব করবার চেষ্টা করে। সে কি স্বপ্ন না ধ্যানমগ্ন অবস্থা? বাজনা থেমে যায়, তার প্রতিধ্বনিও থেমে যায়। সঙ্গে সঙ্গে সবাই একটুখানি হেসে ওঠে, বাদকরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে মৃদু হাসে। মনে মনে তারা প্রতিজ্ঞা করে আর কখনো এমনভাবে আতঙ্কিত হবে না। পরবর্তী বাজনাটা নিশ্চয়ই তাদের মধ্যে এই ধরনের মানসিক আবেগ সঞ্চার করতে পারবে না। সুদীর্ঘ 60 মিনিট পার হয়ে যায়, আবার সেই বাজনা। বাদকদের আবার সেই হঠাৎ থেমে যাওয়া, ভয়ে পাংশুবর্ণ সেই স্বপ্নাচ্ছন্ন অবস্থা। কিন্তু এই অস্বস্তিকর কয়েকটি মুহূর্ত ছাড়া মজলিশটিকে অত্যন্ত চাঁকচমক, আমোদ প্রমোদ এবং হৈহট্টগোলপূর্ণ বলা যায়। যুবরাজের রুচিবোধ অদ্ভুত বলতে হবে। রং আর তার প্রভাব সম্বন্ধে তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসা করতে হয়। মামুলি প্রথামত আসবাবপত্র সাজানোটাকে তিনি পছন্দ করতেন না। এ বিষয়ে তাঁর পরিকল্পনা খুবই সজীব আর বিশেষ রকমের আড়ম্বরপূর্ণ। তাঁর রুচির মধ্যে একটা আদিম বন্যতার ছাপ পাওয়া যায়। এর ফলে তাকে কেউ কেউ পাগল ভাবে, কিন্তু তার পারিষদরা তাকে পাগল মনে করে না। তার কাছাকাছি থেকে তাকে দেখলে শুনলে বিশ্বাস করতেই হবে যে তিনি পাগল নন। ঘরগুলোর আসবাবপত্রের সাজ সরঞ্জামের স্থান নির্দেশের ব্যাপারে সুনির্দিষ্ট ও সুচারু সব ব্যবস্থাই তিনি প্রায় করেছিলেন নিজে। এতে তাঁর সুরুচির পরিচয় পাওয়া যায়। এই আনন্দ উৎসবের যা কিছু আড়ম্বর, যা কিছু সৌন্দর্য, এই মুখোশ নাচের যে চমৎকার পরিকল্পনা, এসবই তাঁর রুচিসম্মত নির্দেশেই সম্ভব হয়েছিল। বলা বাহুল্য অপরূপ সে দৃশ্য, চোখ থাঁধানো চাকচিক্য, কল্পনার পাখনা মেলা প্রসারতা, সব মিলে অপূর্ব এক দৃশ্যপট। এই স্বপ্নালু পরিবেশের তুলনা হয় না। নানান জায়গায় প্রাচ্য সুলভ জটিল মিহি কারুকার্য খচিত জীবজন্তুর ছবি, অদ্ভুত অস্বাভাবিক তাদের হাত পায়ের করণ আর ভঙ্গি। বিকারগ্রস্ত মনে যে ছবি আঁকা যায় তা স্বাভাবিক না হয়ে ভৌতিক বা অদ্ভুত কিম্ভূত আকারের হবে, এটা জানা কথা। এই সব ছবিও যেন কোন উন্মাদের হাতে আঁকা, কিম্ভূত কিমাকার, সবকিছুতেই একটা উদ্ভট সামঞ্জস্য। কোনটা দেখলে আঁতকে উঠতে হয়, আবার কোনটায় বিরক্তি আসে। মোট কথা, সাতটি ঘরের এই নানান ধরনের দৃশ্য মিলে এক আশ্চর্য স্বপ্নাবেশ সৃষ্টি করেছিল। এক একটি ঘরের এক এক রকম রঙিন আলো, বাদ্যযন্ত্রীদের সঙ্গীতের মূর্ছনা যেন এক একটি স্বপ্নের মতো তাদের নিঃশব্দ পদধ্বনি জাগিয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। আর মাঝে মাঝে সে বিরাট দেয়াল করিডার রহস্যময় বাজনা, বাজনার আগ মুহূর্তেই সব চুপচাপ, স্বপ্নও যেন স্তম্ভিত, শিউরে উঠে ভয়ে হিম হয়ে যায়। শুধু করিডার শব্দ, টিকটিক টিকটিক টিকটিক, বাজনা থেমে যায়, তার প্রতিধ্বনিও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। সব এক মুহূর্তের জন্য থেমে যায়, সঙ্গে সঙ্গে আবার একটা চাপা হাসির আওয়াজ, বাদ্যযন্ত্রের ঝনঝন আবার বাতাসকে মুখর করে তোলে, স্বপ্নগুলো আবার যেন ফেসে বেড়াতে থাকে। জানলার রঙিন কাঁচের আলোতে নতুন করে যেন আবার তারা মেচে ওঠে, নেচে নেচে ঘর থেকে ঘরে ঘুরে বেড়ায়। এদিকে জীবন চাঞ্চল্যের এই স্বপ্নাচ্ছন্ন লঘু ক্ষিপ্রতা আর এই রং, এই আলো, ওদিকে পশ্চিম দিকের ঘরটা আবার জনশূন্য। আজকের মুখোশ নাচের কোন মুখোশধারী সে ঘরে ঢুকতে সাহস পাচ্ছে না, বিশেষ করে এই সময়টায়। রাত প্রায় শেষ হয়ে এসেছে, বাতির আলো যেন আরো রক্তাক্ত, আরো বিভৎস হয়ে ভেতরের জানলার চৌকাঠে এসে পড়েছে। কালো পর্দায় ঢাকা, কালো, রাতের আধারের চেয়েও কালো, নীরের সূচিভেদ্য অন্ধকার যেন একটা, অশরীরীদের ছায়া ছায় উপস্থিতি যেন সে অন্ধকারকে আরো গভীর, আরো স্তম্ভিত করে রেখেছে। ভয় বুক কেঁপে ওঠে, ঘরে ঢুকে কার্পেটের উপর পা রাখতেই মনে হয় শ্মশানে এসে পড়েছি। পাশের ঘরগুলোতে যে আনন্দ হিল্লোল চলছে তার কল কোলাহলকে ছাপিয়ে শুধু একটা শব্দ, চাপা একটা রহস্যময় শব্দই শুধু কানে, স্নায়ুতে এসে আঘাত করে, টিকটিক টিকটিক টিকটিক। অন্য ঘরগুলোতে জীবন চাঞ্চল্যের অভাব নেই, এই প্রমোদ উন্মাদনা বয়েই চলে মাঝরাত পর্যন্ত। রাত প্রায় ১২টা, বাদ্যযন্ত্রের সুর ছংকার থেমে যেতে যাচ্ছে, যন্ত্রীদের সুরের তাল মাঝে মাঝে কেটে যায়, সব চুপচাপ, বিস্ময়কর এক অস্বস্তি। ঢং ঢং ঢং, ১২টা বাজতে থাকে, আনন্দ উল্লসিত পারিষদরা স্তব্ধ হয়ে যায়। বিশ্রী এক অস্বস্তিতে ভরে ওঠে মন, বুক চাপানি স্তব্ধতা, গভীর ধ্যানলীনতা, যেন মৃত্যু শীতল প্রতীক্ষা। ঘড়ির শেষ শব্দটা রেশ তখনও বাতাসে নিঃশেষে মিলিয়ে যায়নি। এমন সময় কে কে ওই অচেনা আগন্তুক, কে কে? সবাই ব্যস্ত হয়ে ওঠে। মুখোশধারী ওই নতুন আগন্তুকটি কে, কোথেকে এলো? বাতাসে বাতাসে যেন তার আগমন বার্তা ছড়িয়ে যায়। চারদিকেই একটা চাপা গুঞ্জন, চাপা একটা ভর্ৎসনা। স্পর্ধা বটে লোকটার, পরক্ষণে বিস্মিত হয় সবাই। কিন্তু এলো কি করে? একটু পরেই আবার সবাই আতঙ্কিত হয়ে ওঠে, আবার বিরক্তিতে মুখ বিকৃত করে। বলা বাহুল্য, আগন্তুককে কোনো সাধারণ লোক বলে বোধ হয় না। তাহলে তার আকার প্রকৃতি দেখে কেউই এতটা বিচলিত, এতটা আলোড়িত হত না। বাস্তবিক আজকের রাতের এই বিশেষ অনুষ্ঠানে যুবরাজের ঠালাও হুকুম ছিল যে, যেরকম খুশি মুখোশ বানিয়ে পড়ে থাকতে পারবে, হয়েছিলও তাই। সবাই অদ্ভুত উদ্ভট সব নানা রকমের মুখোশ পরেছিল, কিন্তু খেয়ালি বিচিত্র পরিকল্পনাও যেন এর কাছে কিছুই নয়। আবেগের এমনি গুণ যে নেহাত সাহসী অসাবধানী লোককেও অনুভূতিশীল এবং ভীত করে তুলতে পারে। জীবন মৃত্যু যাদের কাছে সমান উপভোগের, সমান তাচ্ছিল্যের ব্যাপার, তাদের সামনেও মাঝে মাঝে এমন কোনো কিছু আসে যখন তারা তাকে পরিহাস, তাচ্ছিল্যের বা আনন্দের বলে মনে করতে পারে না। সবাই অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল, গভীরভাবে ভাবতে লাগল। আগন্তুকের পোশাক এবং আকার প্রকারে কোন রকম বুদ্ধির পরিচয় বা কোনো রুচিবোধেরও যেন চিহ্ন নেই। সুদীর্ঘ কৃষমূর্তি, আপাত মস্তক সাদা কাপড়ে ঢাকা, যেন কাফন পরা। মুখে আটা মুখোশটা দেখলে চোখের সামনে ফেসে ওঠে মরার শুকনো মুখের একটা আকৃতি। মুখোশটি অত্যন্ত নিখুঁত ভাবে তৈরি। মুখোশের আড়ালে যে মুখটি আছে তাকে চিনে নেয়া সত্যি শক্ত। তবু যুবরাজের সাঙ্গপাঙ্গরা এ আগন্তুককে স্বীকার করে তাদেরই একজন বলে মেনে না নিলেও আপাতত সহ্য করে নিতে পারত। কিন্তু এই দুর্বৃত্ত ভাঁড়টির ছদ্মবেশের মধ্যে এমন একটা ভাবভঙ্গি ছিল যা শুধু লাল মরকের কথাই সবাইকে বেশি করে মনে করিয়ে দিচ্ছিল। আগন্তুকের কাপড়ে রক্ত, ছিটানো রক্তের দাগ, তার লাল মুখে মোটা ভুরুতুটুও বিভৎস গাঢ় লাল রঙে গভীরভাবে আঁকা। ভৌতিক মূর্তিটি ধীর গম্ভীর ছন্দে নাচিয়েদের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। এই মূর্তির দিকে নজর পড়তেই যুবরাজ প্রথমটা একটা অজানা আতঙ্কে চমকে উঠলেন, পরক্ষণে বিরক্তিতে রাগে তিনি আগুন হয়ে গেলেন। কার এই স্পর্ধা? উত্তেজনায় তার গলার স্বর ভেঙে গেল। পাশে পারিষদরা দাঁড়িয়েছিল, তাদের দিকে একবার তাকিয়ে তিনি আবার চিৎকার করে উঠলেন,
এভাবে আমাদের উপহাস করার কার এই দুঃসাহস? ধরো ওটাকে, খুলে ফেলো ওর মুখোশ, কাল সকালেই ওকে ফাঁসি দেওয়া হবে, ধরে নিয়ে আসো শয়তানটাকে।
যুবরাজ তখন পুত্রিকের নীল কামরাটায় দাঁড়িয়ে তার ক্রুদ্ধ চিৎকারে থমথমে শব্দ সাতটি খড়ের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হল। যুবরাজ অত্যন্ত একুয়ে আর দুরন্ত সাহসী, তার ক্রোধে যন্ত্রীরা ভয়ে চুপ হয়ে গেল। চারদিকে গভীর নিস্তব্ধতা। নীল ঘরের মধ্যে যুবরাজ দাঁড়িয়েছিলেন, পাশেই পাংশু মুখে পারিষদরা। প্রথমটা তার হুঙ্কার মাত্রই কেউ কেউ একটু এগিয়ে গেল আগন্তুকের দিকে। আগন্তুকও বেশি দূরে ছিল না। যুবরাজের গুরুগম্ভীর ঘোষণা শেষ হতেই আগন্তুককে এবার তাঁরই দিকে রাজকীয় ধীর পদক্ষেপে এগিয়ে আসতে দেখা গেল। সম্পূর্ণ স্বাভাবিক ধীর পদক্ষেপ তার, কিন্তু কি এক অজানা ভয়ে দলের কারোরই সাহস হল না যে হাত বাড়িয়ে মুখোশধারীকে ধরে ফেলে। সবাই আতঙ্কিত। আগন্তুক কোন বাধা না পেয়ে যুবরাজের আরো কাছে সরে এল, এক গজেরও কম দূরত্ব এখন। পারিষদরা কি এক অব্যক্ত ভয়ে মহাচ্ছন্নের মতো দেয়ালের দিকে সরে গেল। আগন্তুকও বাধা না পেয়ে এবার নিজের পথ করে নিল সেই গম্ভীর মাপা পদক্ষেপে, সেই একই ধীর মন্থর দৃঢ় গতিভঙ্গি। প্রথমে গেল নীল থেকে ধূসর বর্ণের ঘরে, সে ঘর থেকে সবুজ ঘরে, সবুজ ঘর পেরিয়ে কমলা রঙের ঘরে, এ ঘর থেকে সাদা ঘর হয়ে বেগুনি রঙের ঘরে, যুবরাজ তাঁর সাময়িক দুর্বলতার কথা মনে করে মনে মনে লজ্জিত হলে রাগে পাগলের মতো হয়ে তিনি পাশাপাশি ছটা ঘরের মধ্য দিয়ে মুখোশধারীকে তাড়া করে নিয়ে গেলেন। পারিষদরা সবাই অপার্থিবে দৃশ্য আর সহ্য করতে না পেরে আতঙ্কে এমনই অভিভূত হয়ে পড়ল যে প্রভু যুবরাজকে অনুসরণ করার শক্তিও যেন শেষ হয়ে গেল তাদের। ক্রোধে উন্মাদনায় যুবরাজ দিকবিদিক জ্ঞানশূন্য প্রায়, হাতে খোলা তলোয়ার নিয়ে তিনি হুঙ্কার দিতে দিতে তাড়া করে চললেন। শেষে প্রায় ধরে ফেলবার উপক্রম, মুখোশধারী আর মাত্র দুহাত দূরে। মূর্তিটি লাল ঘরে ঢুকে পড়ল। যুবরাজ ঢুকে পড়লেন সেই ঘরে। হঠাৎ মুখোশধারী ঘুরে দাঁড়াল যুবরাজের মুখোমুখি। মাঝে একটি মাত্র মুহূর্ত, তারপরেই বিকট এক আর্তনাদ। পরক্ষণেই যুবরাজের হাতের ছকছকে তলোয়ার মেঝেতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গেই যুবরাজ প্রসপ্যারোর মৃতদেহ লুটিয়ে পড়ল মেঝেতে। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে পারিষদরা সেই ঘরে এসে চড় হল। মুখোশধারীকে তারা ধরে ফেলল। আগন্তুক বিরাট ঘড়িটার সামনেই দাঁড়িয়েছিল। মরিয়া হয়ে সবাই ওর উপর ছাপিয়ে পড়ল, মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে চাইল। কিন্তু এ কি, শুকনো মরার মুখের মতো মুখোশটা খুলে এল, কিন্তু কোথায়, এর মধ্যে মুখ কোথায়? মরার কুঁকড়ে যাওয়া চামড়ার মতো কাফনের কাপড়টা ছেড়ে এলো, কিন্তু কিসের ওপর চড়ানো ছিল এ কাপড়? কিছুই নেই, কেউ নেই, নারকীয় বিভৎস এই দৃশ্য আর কেউ সহ্য করতে পারল না। একে একে সবাই রক্তাক্ত মুখে মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরগুলো ভরে উঠল আড়ষ্ট বিভৎস মৃতদেহে। সুরক্ষিত দুর্গ লাল মড়ককে রোধ করতে পারল না। এই নিরাপদ জায়গায় সে এসেছিল জোরের মতো চুপি চুপি, রাতে আঁধারে কা ঢাকা দিয়ে। এখন সেখানে প্রাণীর সাড়া পাওয়া যায় না। লাল মড়কের হিংসা কুটিল স্পর্শে সব শেষ, সব নিস্তব্ধ। বিরাট ঘরটাও এবার নীরব নিথর হয়ে গেছে। রক্তমুখী মড়কের এই ধ্বংসের রাজ্যে কোন শব্দ, কোন জীবন চাঞ্চল্য আর নেই, শুধু নিস্তব্ধতা। চৌকির উপর উজ্জ্বল বাতিগুলো এবার একে একে নিভে গেল। স্তব্ধ রাত, মৃত্যু শীতল কালো রাত, ধ্বংসের রাত, লাল মড়কের অনন্ত অসীম রাজ্য।
স্যার, এই ফোনটা দেখেন, টপ টু বটম ফুল ভিশন ফোন,
55,000। না না, এত দামি ফোন আমি নিতে চাচ্ছি না।
স্যার আপনি ভুল দেখছেন, মাত্র 5,590 টাকা।
সিরিয়াসলি, ফুল ভিশন ফোন মাত্র 5,590 টাকায়?
শুধু তাই না, সাথে বাংলালিংকের দারুণ বান্ডেল অফার।
ঠিক তাই, এখন বাংলালিংক দিচ্ছে ফুল ভিশন ফোন সিম্ফনি V78, 9 GB ইন্টারনেট আর 300 মিনিট টক টাইম মাত্র 5,590 টাকায়। পাওয়া যাচ্ছে দেশের সবখানে। বান্ডেলের সাথে ফুল ভিশন ফোন, ইন্টারনেট সারাক্ষণ। অফারটির বিস্তারিত জানতে ভিজিট bangalink.net.
Fresh music served hot. Radio Footy on the spot.
ঘড়িতে সময় রাত 12:40, আর এই মুহূর্তের সময় হল ভূত এফ এম হরর ক্লাবে কিছু সময় আমার সাথে কাটানোর, এবং আমি রাসেল আছি সাথে। আমার সাথে এই মুহূর্তে সৃষ্টি আছে। সৃষ্টি, শুনছিলাম একটু আগে যে ঘটনাটা, এই ঘটনাটা চমৎকার লাগছিল, এবং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে অনেকেই প্রশংসা করেছে, আমরা কিছু পড়ে ফেলি না?
হ্যাঁ, বেশ অনেকেই। এবং আপনার প্রিয় রাইটার এডগার অ্যালান পো, আপনি বলেছিলেন যে তার প্রথম যে স্টোরিটা আমরা পড়েছিলাম সেটা আপনার খুব ভালো লেগেছিল।
আজকেরটাও আপনার কবিতাও খুব ভালো।
হ্যাঁ, একদমই তাই। যারা লিখেছেন, যেমন ডর হরর ক্লাব নামে একটা হরর ক্লাব আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন ভালো লাগছে। আমাদের সাথে আছেন মৃত্তিকা তানজিম, তিনি লিখেছেন যে এত কম কমেন্ট কেন পড়া হয়?
না, কমেন্ট তো পড়া হয়, হরর ক্লাবে তো অনেক কমেন্ট পড়া হয়।
হ্যাঁ, অনেক কমেন্ট পড়ার চেষ্টা করা হচ্ছে। প্রান্ত আছেন, লিখেছেন নাইস স্টোরি, আবদুল্লাহ আহাদ আছেন, আরো আছেন হাসান শিকদার, লিখেছেন আই লাভ ফুট এফএম, আরো আরো আছেন পলাশ মাহমুদ, সুজন বালুচরে ধুলোবালি। আরো কমেন্ট পড়তে হলে একটু লোডিং সময় দিতে হবে, ততক্ষণ রাসেল ভাইয়ের কথা একটু শুনে নিই।
ওকে, ততক্ষণ আমি একটু বলে দিই যে আমার শরীর আজকে খারাপ, বেশি কথা বলবো না, শুধুমাত্র এইটুকু বলবো যে আগামীকাল ভূত এফএম আপনারা শুনবেন এবং ভূত এফএম এ আপনাদের জন্য বেশ দারুণ দারুণ সব ঘটনা থাকবে। এবং কালকের পরের একটা এপিসোড আছে, যে এপিসোডটাতে আমরা আসলে আপনাদের ইমেইল এবং আপনাদের অডিও ক্লিপ দিয়ে সাজিয়েছি সেই এপিসোডটি। তো আপনাদের পাঠানো ইমেলগুলো অলরেডি বাছাই করা মোটামুটি শেষ হয়ে গেছে, আচ্ছা এই উইকটাই শেষ ছিল। তার আগে আগামীকাল যে ভূত এফএম হবে, সেই ভূত এফএম এ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা গেস্টরা রয়েছেন, সম্মানিত গেস্ট, তারা আসবেন আগামীকাল এবং তারা তাদের ঘটনা শেয়ার করবেন। আমার খুব ভালো লাগে এবং আমি খুব কৃতজ্ঞ হয়ে পড়ি যখন দেখি যে ঢাকার বাইরে থেকে কেউ আসছেন। আমি খুব টেনশনেও থাকি যে এত কষ্ট করে আসছেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আসলে আমার সাথে নয়, আপনাদের সবার সাথে ঘটনা শেয়ার করার জন্য। তো ঢাকার বাইরে থেকে যখনই কেউ আসেন আমি খুবই মানে বেশি রকমের আমার কাছে যেন কেমন লাগে। তো যাই হোক, আগামীকাল আসছে, গত সপ্তাহেও এসেছিলেন, মাঝে মাঝে আসেন, তো আগামীকাল সেরকম একটি বিশেষ দিন। খুলনা থেকে একজন আসছেন, ঢাকার মধ্যে থেকেও কিছু অতিথি আসবেন, ঢাকার বাইরের কিছু অতিথি আছেন যারা দু একজন এই মুহূর্তে হয়তো ঢাকায় আছেন বলে আমাদের এখানে আসবেন। এরকম বেশ কিছু অতিথি নিয়ে আগামী এপিসোডটি সাজানো হয়েছে এবং আশা করছি যে এই এপিসোডটি আপনাদের ভালো লাগবে। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পাঠানো যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে বেশি বেশি করে ঘটনা পাঠানোর জন্য। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, উইচ ইজ BHOOTFM এট দ্য রেট RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন এবং সেই সাথে আপনারা চাইলে ইমেইলও পাঠাতে পারেন। তো সৃষ্টি, এই ছিল দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম এবং আশা করছি যে আগামীকাল সবাই মিলে অনেক মজা করে ভূত এফএম শুনবো। তো আমরা শুনে নিই যে আজকে এখানে বাকি যে আয়োজনগুলো সেই আয়োজনগুলো কি হচ্ছে।
হ্যাঁ, আজকে আরো বেশ মজার মজার আরো কিছু ভয়ঙ্কর কিছু আয়োজন এখনো আছে। তার আগে কিছু কমেন্ট, আরো কয়েকটা কমেন্ট না পড়ে নিলে খারাপ হয়ে যায়। আল ওয়াসি রাকেশ লিখেছেন, ও রাসেল ভাই এসে পড়েছে, আর ভয়ের কারণ নাই। রাসেল ভাই সবসময় ভূত এফএমে আপনার কথা শুনে বোধহয় ভয় পেতে পেতে হরর ক্লাবে আপনার অভয় জনিত কথাগুলো মানুষকে বেশ ভালো লাগাচ্ছে। আরো আছেন আমাদের সাথে মোহাম্মদ অশিষ্ট, তিনি আছেন আমাদের সাথে। রাসেল ভাই 12টা না এখন 1টা বাজা মানেই রাসেল ভাই কণ্ঠে কিছু শোনার মুহূর্ত এবং সৃষ্টি ভাই এবং রাসেল ভাই দুজনকে ফাল্গুন বসন্তের শুভেচ্ছা।
হ্যাঁ, সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা এবং সেই সাথে বসন্তের শুভেচ্ছা। আর যারা SSC পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা।
হ্যাঁ, SSC পরীক্ষার্থী কিন্তু অনেকেই রাত জেগে শুনছেন, তো এটা নিয়ে প্রায় ভয় থাকি যে বাবা মারা কখন এসে আমাদেরকে বকাঝকা করেন। কাজে যারা পরীক্ষার্থী ঠিকমতো পড়াশোনাটা করবেন এবং পড়াশোনার ফাঁকে এন্টারটেইনমেন্ট প্রয়োজন আছেই
একদম।
আর আমাদের আজকে হচ্ছে রাসেল ভাই যেটা যে আমরা নতুন একটা সেগমেন্ট শুরু করেছি যে অসমাপ্ত গল্প।
হ্যাঁ, আমি জানি তো।
তো আজকে সেটার দ্বিতীয় এপিসোড আর কি, সেখানে অনেক অনেক গল্প এসেছে আজকে।
আচ্ছা,
তো সেখান থেকে বাছাই করা একটা গল্প আজকে পড়বো।
বলছিলা তুমি একটু আগে, তো সেটা নিয়ে আমারও অনেক আগ্রহ আছে যে কি লিখেছেন এবং একটা ছোট্ট হিন্ট থেকে শুরু করা জিনিস সেটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং আমি তো মনে করি যারা ভূত এফএম শোনেন, যারা ভূত এফএম হরর ক্লাবে আছেন, তারা বাংলাদেশের মানে অনেক মানে কি বলবো যে ভালো লেখকদের মধ্যে আমি বলবো যে তারা একজন, মানে যেরকম ভাবে চমৎকার ভাবে লেখেন, এত সুন্দর গাঁথুনি লেখার, আমার মনে হয় যে মানে ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমি মানে আমি খুব ইমপ্রেসড যে সমস্ত লেখাগুলো পড়ি এবং যে সমস্ত লেখাগুলো শুনি সেগুলোতে। এবং মানে কে জানতো যে আপনার মধ্যে চমৎকার গুণটি রয়েছে এবং আমরা এখন সেটা জানতে পারছি। এবং আপনি একটা ভূত এফএমের মাধ্যমে বা ভূত এফএম হরর ক্লাবের মাধ্যমে আপনি আপনার ঘটনা শেয়ার করছেন বা কখনো আপনি আপনার লেখা গল্প শেয়ার করছেন, তো এই আর কি।
তো আমার মনে হয় খুব ভালো হবে, এবং সেই সাথে আনসেন্সর্ড স্টোরি তো আছে,
আনসেন্সর্ড স্টোরিটা এখনো বাকি আছে।
ওকে, সো যাই হোক সৃষ্টি, আজকের মতো এখানেই বিদায় নেই। তো কি গান শোনাবা তুমি বলো, এরপরে কি গান প্লে করবে?
এরপরে যে গানটা প্লে করবো, এই গানটা মানে একটা ব্যান্ড, সেই ব্যান্ডের গান একটাই আমি শুনেছি, তো সেই ব্যান্ডটা অনেক পুরাতন একটা ব্যান্ড, চমৎকার একটা নাম, মামাজ অ্যান্ড দি পাপাস, এবং তাদের ক্যালিফোর্নিয়া ড্রিমিং, আমার খুব পছন্দের একটা গান, পাঁচজন ভোকাল একটা ব্যান্ডের, পাঁচজনই গান গাচ্ছে।
বাহ চমৎকার, তাহলে আমরা শুনে ফিরি গানটা। তো আজকের মতো এখানে বিদায় নেই, এবং সৃষ্টির সঙ্গে থাকবেন, আর আমাদের ভূত এফএমের যে পেজটা রয়েছে www.facebook.com/radio4t, সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। তো আমরা গান শুনে ফেলি সৃষ্টি, ওকে চলো টাটা।
Check.
Radio 40.
Commercial
is going down.
Commercial free.
Right here.
La 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 la.
পূর্ণিমার রাত, বাড়ির পেছনের পুকুর পাড়টাতে বসে ফোনে কথা বলছি। নরম একটা চাঁদের আলো চারদিকে, রাত প্রায় 12:30। আরো কয়েক ঘন্টা আগে থেকেই পুরো গ্রামটাকে কিলে খেয়ে ফেলেছে নিস্তব্ধতা। শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। কি একটা গল্প বলছিলাম মিলিকে, হঠাৎ খেয়াল করলাম মিলি কোনো উত্তর দিচ্ছে না। বুঝতে পারলাম হয়তো ঘুমিয়ে পড়েছে। ফোনের লাইনটা কেটে পুকুর পাড় থেকে উঠতে যাচ্ছি, এমন সময় দেখলাম একটা ছোট বল এসে আমার পায়ের কাছে এসে ঠেকল। প্রচন্ড চমকে উঠলাম। সেই চমকের ধকল কাটতে না কাটতেই একটা বাচ্চা এসে সামনে দাঁড়াল। তার পাশেই একটা সাদা কাপড় পরা বুড়ি। আমি স্তম্ভিতের মতো দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি তখন কি করব বুঝতে পারছি না। পড়ছিলাম এই সপ্তাহের অসমাপ্ত গল্পের প্রথম অংশটুকু এবং শেষ লাইনটুকু যিনি সমাপ্ত করে পাঠিয়েছেন গল্পটা সেখান থেকে। পুরো গল্পটা শুনবো, তবে তার আগে আমাদের সাথে আজকে হরর ক্লাবে যুক্ত হয়েছেন তানজিম এবং ইমতিয়াজ। হ্যালো তানজিম এবং ইমতিয়াজ, কি অবস্থা? রাত এখন প্রায় 1:04, ঘুম পাচ্ছে?
কিছুটা ঘুম পাচ্ছে,
এখনো না।
আচ্ছা আচ্ছা, ওকে। তো স্টোরি তো আমরা বেশ কয়েকটা শুনলাম, তো এখন আমরা আরেকটা স্টোরিতে যাচ্ছি। তবে তার আগে আপনারা তো একটা ইনকমপ্লিট স্টোরি, যেটা সেটা আপনারা জানেন এই সপ্তাহে যশমাত্র গল্প যেটা ছিল। তো আপনাদের কখনো কি লেখালেখির অভ্যাস আছে, লেখালেখি করেন আপনারা?
ছিল এক সময়, বেসিক্যালি ক্যাম্পাসে যখন ছিলাম তখন আমাদের প্রোগ্রাম হতো, আমাদের থিয়েটার করতাম একসাথে, আসলে তখন নাটক লেখা হতো।
আচ্ছা, ওকে। ইমতিয়াজ?
আমার আবার একটু আগে থেকেই লেখালেখি একটা অভ্যাস ছিল, তো সেটা হয়েছিল যে তিন গোয়েন্দা যখন পড়তাম স্কুলে থাকতে, তখন থেকে দেখা যেত যে টুকটাক ওই রকম করে কিছু একটা মানে পেঁচিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করতাম।
ওকে, তো একটা জিনিস হচ্ছে খুব মানে শুনেছি, যেটা হচ্ছে মানুষজন যখন প্রেমে পড়ে এবং প্রেমটা যখন ব্যর্থ হয়ে যায় তখন মানুষজন কবি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো যা প্রচন্ড দুঃখ বোধ কিংবা প্রচন্ড একটা ক্রাইসিস বোধ হয় মানুষকে লেখালেখির পথে নিয়ে আসে, তাই নাকি?
হ্যাঁ, আসলে একটা জিনিস দেখবেন যে হাসির চাইতে মানে আনন্দের চাইতে দুঃখের অনুভূতিটা কিন্তু তীব্র বেশি।
একদমই।
তো সেখান থেকে হচ্ছে সেই তীব্রতাটা থেকেই হয়তোবা যে অনুভূতিগুলো সেটাকে আমরা লেখাই।
তবে আমার কাছে মনে হয় যে হয়তোবা দুঃখের অনুভূতি সৃষ্টি করার থেকে হাসির অনুভূতি সৃষ্টি করা বোধহয় আরো অনেক বেশি কঠিন।
অবশ্যই, অবশ্যই।
এবং এই কথাটা বলেছিলেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা, হয়তো আমরা তাকে খুব একটা মনে করি কি করি না জানি না, কিংবা তাকে হয়তো বা সেরকম বড় কোন আসনে আমাদের মনে আমরা জায়গা দিতে পেরেছি কিনা তাও জানি না। এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন দিলদার। প্রত্যেকটা সিনেমার শেষ দিকে এসে হলেও তিনি একটা হাসির কিছু একটা করার চেষ্টা করতেন। তো দিলদার আমাদের কাছে সবসময় খুব হাসির বা কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত। দিলদার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি মনে করেন মানুষকে কাঁদানো অনেক সহজ, হাসানো অনেক কঠিন। তো তিনি সেই কঠিন কাজটি করতে চেয়েছিলেন এবং কতটুকু করতে পেরেছেন সেটা আপনি আমি খুব ভালো করেই জানি। তো এত কথা বলার একদম শুরুতে যেটা ছিলাম, ইনকমপ্লিট স্টোরি আমরা যেটা শুনলাম, আপনাদের কি যদি স্টোরিটা শেষ করতে বলা হয় কি করবেন ইমতিয়াজ?
আমার কাছে মনে হচ্ছে যে যখন ওই লোকটার পিছনে ওই ছেলে এবং তার দাদিমা আসলো, বলটাও ছিল, তখন ছেলে শিশুরা যেহেতু খেলতে পছন্দ করে, এমন হয়েছে যে ছেলেটা হয়তো বলটাকে লাথি দিবে এবং সেটা পুকুরের একটু মাছের দিকে চলে যাবে। দাদিমা হয়তো বলবে, যেহেতু বৃদ্ধ ভাইয়াটাকে যে বসেছিল তাকে বলবে যে এত গভীর রাতে পানি থেকে বলটা এনে দেওয়ার জন্য। হচ্ছে যে জানি, আমরা সবাই জানি যে আসলে গ্রামের পুকুরগুলো আসলে কিছুটা ভয়ানক হয়ে থাকে, সেক্ষেত্রে রাত্রিবেলা পানিতে নামাটাও খুব বুদ্ধিমানের কাজ হয়তো হবে।
তবে সে কথাগুলি যথেষ্ট ভয়ের উদ্রেক করবে, আমি বুঝতে পারছি।
আসলে আর যে শীতকাল হয়ে থাকে, ধরে নিলাম আমরা শীতকাল,
তাহলে আসলে পরিস্থিতিতে র্যাক দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আচ্ছা তানজিম, আপনার কাছে জানতে চাইব যে আপনি এই গল্পটা যদি সমাপ্তি টানতে চান কিভাবে টানবেন?
আমার যেটা মনে হয় যে বাচ্চা এবং বৃদ্ধ মহিলা। একটা জিনিস কি, আমরা কল্পনায় যেটা দেখি, আমি ভূত, আমি আগেও বলেছি আমি ভূত জিনিসটা আসলে বিশ্বাস করি না, তো আমরা আসলে স্বপ্নে যেটা দেখি বা কল্পনায় যেটা দেখি এই ব্যাপারগুলোর সাথে আমাদের কোনো না কোনো সময় কোনো না কোনো কিছু রিলেট করা যায়।
আমরা কিন্তু ব্যাখ্যায় নাকি আমরা গল্পতে,
হ্যাঁ গল্পতে যেটা অ্যাকচুয়ালি হবে যে সে হচ্ছে দেখবে বাচ্চা, যে এটা দেখবে, দেখার পর সে তাদের দিকে তাকাবে, সে খুব ভয় পাবে, ভয় পাওয়ার পর সে বলটাকে নিবে, বলটাকে নিয়ে সে হচ্ছে বাচ্চাটাকে দিতে যাবে, তখন সে দেখবে যে হচ্ছে আসলে এখানে কেউ নেই।
ওকে, তো আমরা দুটি সমাপ্তি শুনলাম, তো আপনারা অবশ্যই জানতে চাইবেন বা যারা শুনছেন তারা অবশ্যই শুনতে চাইবেন আসলে যেই মেইলটি সিলেক্ট করা হয়েছে সেটি কেমন, আমরা সেই মেইলটা শুনি। পূর্ণিমা রাত, বাড়ির পেছনের পুকুর পাড়টাতে বসে ফোনে কথা বলছে, নরম একটা চাঁদের আলো চারদি, রাত প্রায় 12:30, আরো কয়েক ঘন্টা আগে পুরো গ্রামটাকে গিলে খেয়ে ফেলেছে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। কি একটা গল্প বলছিলাম মিলিকে, হঠাৎ খেয়াল করলাম মিলি কোনো উত্তর দিচ্ছে না, বুঝতে পারলাম হয়তো ঘুমিয়ে পড়েছে। ফোনের লাইনটা কেটে পুকুর পাড় থেকে উঠতে যাচ্ছি এমন সময় দেখলাম একটা ছোট বল এসে আমার পায়ের কাছে ঠেকল, প্রচন্ড চমকে উঠলাম। সেই চমকের থকল কাটতে না কাটতেই একটা বাচ্চা এসে সামনে দাঁড়াল, তার পাশেই সাদা কাপড় পরা পুরি, আমি স্তম্ভিতের মতো দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি তখন কি করব বুঝতে পারছি না, দোয়া কালাম পড়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই আল্লাহর নাম নিতে শুরু করলাম, ভয়ে পুরো শরীর অবশ হয়ে আসছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে মিলিয়ে গেল দুটি অবয়ব, চাঁদের আলো যেন খুব মলিনভাবেই চারপাশের পরিবেশকে অনেক সুন্দর আর ফুতুরে করে তুলেছে। সেদিনের মতো আমি আমার ছোট্টবেলাকার বন্ধু মিলির সাথে রাতের ফোন আলাপ শেষ করছি আর ভাবছি একটু আগে কি ঘটল আমার সাথে, এত ভয়ানক একজন বৃদ্ধাকে দেখলাম যার কিনা মুখমণ্ডল খুব বিভৎসভাবে থেঁতলানো আর একটা ফুটফুটে বাচ্চা। ঘরে ফিরে দরজা বন্ধ করে জানলা খুলে দিলাম আজকের সুন্দর বিশেষ চাঁদটাকে আরেকবার দেখার জন্য। খুব সকালেই ঘুম থেকে উঠলাম গ্রামের শীতকালের সকালটা উপভোগ করতে করতে, উপভোগ করলামও বেশ ভালো, খেজুরের রস আর কিছু শীতের পিঠা খেয়ে শুরু করলাম আমার গ্রামে ছুটি কাটানোর দ্বিতীয় দিন। বেশ ভালোই লাগছে শহরের ব্যস্ত জীবনযাত্রাকে ফেলে গ্রামে কিছুদিন ছুটি কাটাতে এসে। গত রাতের কথা বলবো বলবো করেও কাউকে বলা হল না। অলস বিকেলটাতে বই হাতে নিয়ে জানলার ধারটাতে বসে উপন্যাস পড়ছি, ভালোই লাগছে দক্ষিণা বাতাসে আশেপাশের গাছ থেকে ঝরে পড়ছে পাতা, বসন্ত ঋতু যে আর কিছুদিন পরে আসবে সেটা খুব ভালোভাবেই প্রকৃতি জানান দিচ্ছে। এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখি একটা ছোট্ট বাচ্চা লাল রঙের বল নিয়ে খেলা করছে পুরনো সেই জোড়া মেহগুনি গাছটার নিচে। এখন আর তাকে জোড়া বলা যাবে না কারণ একটি গাছ কাটা হয়েছে। হঠাৎ আমার মনে পড়ে গেল গতরাতের সেই ঘটনার কথা, গতরাতের সেই বাচ্চা ছেলেটিই তো, হ্যাঁ সেই ছেলেটি, আমি ঠিক দেখছি। আমি দৌড়ে ঘর থেকে বের হলাম বাচ্চাটিকে দেখার জন্য, কিন্তু দেখতে পেলাম না, শুধু দেখলাম একটা কুকুর কিছু একটা দেখছে আর কেউ কেউ করছে। ফিরে আসলাম, আজ রাতে আবার ফোনে কথা বলার জন্য পুকুর পাড়টায় গেলাম, মিলিকে বললাম আমাদের গ্রামের বাড়িটায় আসতে। আজ রাতে এই পুকুর পাড়টায় তেমন ভয়ানক কিছু দেখলাম না, আজ রাতে খুব ঘুম পাচ্ছিল তাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম, বোধহয় অনেক হাঁটাহাঁটি করেছি তাই। আজ তো আবার গ্রামীণ হাট বসেছে, শহরের মতো অনেক দামি জিনিস নেই তবে অনেক সাদা সিধে আর টাটকা জিনিস আছে। খুব ভালোই ঘুমুচ্ছিলাম কিন্তু রাত প্রায় 3টার দিকে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি সে বৃদ্ধ মহিলাটি আমার ঘরের মেঝেতে বসে কাঁদছে,
বিভৎস তার মুখ, ভয়ে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ভয়ানক এই অভিজ্ঞতার মাঝে আমি জানি না। আজ সকালে ঘুম ভেঙে উঠে দেখি মিলি আমার সামনে দাঁড়িয়ে সাথে মা আর আমার আপু দাঁড়িয়ে আছে। আমি আমার আপু আর মিলিকে আমার সাথে ঘটে যাওয়া সব কথা বললাম। তারা শুনে বেশ ভয় পেয়ে গেল। আজ বিকেলে আমরা পরিবারের সবাই মেলায় গিয়েছিলাম, মেলা থেকে ফিরে সবাই বাড়িতে চলে গেল, শুধু আমি থেকে যাই আর সাথে থেকে যাই আমার চাচাতো ভাই মিলিয়ে। রাত ১২টার দিকে আমরা গ্রামের মেঠো পথ দিয়ে টর্চের আলোয় পথ চলছি, গল্প করতে করতে বাড়ি ফিরছি। এমন সময় দেখি কিছু একটা আমাদের রাস্তার উপরে বসে আছে। আমার চাচাতো ভাই আমাকে বলল অন্য রাস্তা দিয়ে যেতে আর ওই জিনিসটার কাছে না যেতে। আমি তাও সেই জিনিসটার কাছে যাই, কারণ আমার মনে হচ্ছিল কোন ছোট মেয়ে রাস্তায় বসে আছে। আমি কাছে যে যখনই আমার টর্চটি তার মুখে মারলাম, তখন দেখলাম মেয়েটির মুখমণ্ডলে কোন চোখ নেই, নাকের জায়গাটাতে কোনো নাক নেই। আমি এসব দেখে অজ্ঞান হয়ে যাই। সেদিনের পর অনেকদিন অসুস্থ থাকি আমি। আমি যেদিন সুস্থ হই সেদিন বাড়ির বড়দের সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলি। সব শুনে বুঝতে পারলাম আমি শুধু একা না, গ্রামের অনেকেই এই দুটি ঘটনার সাক্ষী। আমরা দুই ভাই মিলে ফিরতে ফিরতে যে ঘটনার মুখোমুখি হয়েছি তার ব্যাখ্যা আজ পর্যন্ত পাইনি।
যদি সুযোগ দি তোমায় বলো তুমি বদলে যাবে তো, বলো দিশা ফিরে পাবে তো ভালো হওয়ায়। সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে কোন সুতোয় বাজার দর বাড়িয়ে বন্ধক দেবে শয়তানকে কালো আত্মা তোমার। জানি না সবাই তো মতন কিনা, অর্থাৎ তোর মত হৃদয় কিনা, মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুমি মানুষ শরী না। পেশার পেশা এক হয়ে গেছে তো, কাল শীতে চোখে জেগে জেগে রাখবো তোকে ভেবে আগে কাঁদতাম, আজকাল ভাবতে পারি না। ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই উড়বি ভেবেছিস তোটেছিস, আজ তোর হয়তো জানা নেই দৃষ্টান্ত আছে সামনে, একদম শেষে হানা দেয় স্বর্গের সিঁড়িতে পা ফেলে আর তুই জানা মেনেছিস তোটেছিস, সময় নিজের খেয়ালে কষ্ট লিখছে খেয়ালে, তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস, তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস, তোকে ধ্বংস করতে আসছে।
পুরস্কার তার স্বরূপ তোর উদ্ধার কার্যে হ্যাঁ তাগিদে হাতড়ায় এসে অমৃত জলে আর্সেনিক তবু প্রেরিত পুরস্কার তার স্বরূপ তোর উদ্ধার কার্যে হ্যাঁ তাগিদে হাতড়ায় তাকিনি বিদ্যা থামা মানে চেতনায় পেশাবৃত্তি পুকুরের বিছানায় ব্যস্ত ছিলাম তোকে আদরে
টপ টু বটম ফুল ভিশন ফোন
55,000 না না এত দামি ফোন আমি নিতে চাচ্ছি না
স্যার আপনি ভুল দেখছেন মাত্র 5,590 টাকা
সিরিয়াসলি ফুল ভিশন ফোন মাত্র 5,590 টাকায়
শুধু তাই না সাথে বাংলালিংকের দারুণ বান্ডেল অফার
ঠিক তাই এখন বাংলালিংক দিচ্ছে ফুল ভিশন ফোন সিম্ফনি V78 9GB ইন্টারনেট আর 300 মিনিট টক টাইম মাত্র 5,590 টাকায় পাওয়া যাচ্ছে দেশের সবখানে বান্ডেলের সাথে ফুল ভিশন ফোন ইন্টারনেট সারাক্ষণ অফারটির বিস্তারিত জানতে ভিজিট bangalink.net
আপনি যদি আমাদের সাথে কথা বলতে চান আমাদেরকে আপনার কথা জানাতে চান কমেন্ট করতে চান তবে আপনার উপায় হচ্ছে একটাই facebook.com/radiofurti ঠিকানায় গিয়ে ভূত এফএম হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সেখানে পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা ঠিক যেমন ভাবে জানিয়ে দিয়েছেন সামথিং রুদ্র লিখেছেন হরর ক্লাব ভূত এফএম হরর ক্লাব অনেক সুন্দর গল্পটা শেষ পর্যন্ত আছে একটু আগে আমরা যে গল্পটা পড়লাম ভালো কথা সেটা লিখেছেন কে তার নামটাই কিন্তু বলা হয়নি তো একটু অপেক্ষা করতে হবে আমি যে অসমাপ্ত গল্পটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি নবম শ্রেণীতে পড়েন গত সপ্তাহেও ঘটনাক্রমে আমার যতদূর মনে করে তার লেখা স্টোরিটাই পড়েছিলাম অর্থাৎ যে স্টোরিগুলো এসেছিল তার ভিতরে তারটাই সবচেয়ে ভালো লেগেছিল আজ এইবারও এই উইকি যে স্টোরিগুলো এসছে তার ভিতর স্টোরিটা অন্যগুলোর থেকে ভালো হয়েছে, তবে আমার ধারণা যে আরো সুন্দর করা সম্ভব, কল্পনাটা আরো মানে ভালোভাবে করা যেতে পারে। যেমন লেখা অনেক ভালো, ঘটনার ক্ষেত্রে আমরা কিছু কিছু ঘটনার ভেতর হয়তো ঘুরপাক খাই, যদিও হরর স্টোরিজ আপনারা যত পড়বেন দেখবেন যে হরর স্টোরিজ এর অনেক ডাইমেনশন আছে, অনেক ডাইভার্সিটি আছে এবং এত এত অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে আপনাকে মানে ভয়ের একটা এক্সপেরিয়েন্স আপনাকে দিবে যেটা হয়তো আপনি আশাই করেননি। তো আমিও বলছি যারা শুনছেন এবং যারা লেখার চেষ্টা করেন একটু ভিন্ন জায়গা থেকে চিন্তা করুন। যেমন হচ্ছে মানে আমরা খুব মানে নর্মালি চিন্তা করি হয়তো কোন একটা অশরীরী বা কোন একটা অদ্ভুত আকৃতির কোন একটা মানুষ, মানে এরকম কোন কিছুর সাথে আমাদের মানে গল্পের জায়গায় যদি কোনো একটা দেখা হয় বা কোনো একটা ঘটনা ঘটে শেষটাতে হয়তো জানা যায় যে এখানে কোন একজন মানুষ মারা গিয়েছিলেন তার মতো কেউ একজন চলে এসছে। তো ঠিক এরকম কিছু ফর্মুলা কাহিনীর ভেতর আমরা হয়তো চিন্তা করি, এর বাইরে দিয়ে একটু চিন্তা করুন, আউট অফ দ্য বক্স চিন্তা করা যাকে বলে, যে কিছুটা বাইরে থেকে চিন্তা করুন, ভিন্ন আঙ্গিক থেকে চিন্তা করুন। যত বেশি গল্প পড়া যাবে, যত বেশি পড়া হবে, তত মাথার ভেতর হয়তো আরো নতুন নতুন জিনিস আসবে এবং একজন লেখক হওয়ার পেছনে অবশ্যই সেটা অনেক জরুরি। তো যাই হোক, আমাদেরকে এবারে অসমাপ্ত গল্পটি লিখে পাঠিয়েছিলেন, সমাপ্তিটা লিখে পাঠিয়েছিলেন যার স্টোরিটা পড়লাম, তিনি অনির্বাণ, রাজ হরর ক্লাব থেকে, হরর ক্লাবের মেম্বার তিনি রাজশাহী থেকে, রাজ হরর ক্লাবের বেশ কয়েকজনই লিখে পাঠিয়েছেন। এটা খুব ভালো লাগে আমার যে একটা ক্লাবের প্রত্যেকেই মানে অলমোস্ট যে কয়েকজন মানে অনেকে আমাদেরকে মেইল করেন, মানে অনেক মেম্বার একসাথে অ্যাক্টিভ। গত সপ্তাহে আমাদের সাথে যে ক্লাবটি ছিল আমাদের প্রথম হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সেখানে নিয়মিত তারা তাদের অ্যাক্টিভিটিজ এর ছবি পোস্ট করছে, তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। তো এই কথাটা সবসময় মনে রাখা ভালো যে আমরা যখন একসাথে সংঘবদ্ধ হতে পারছি, একটা ক্লাব করতে পারছি, আমরা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের বাইরে আমরা আর কিছু ভালো কাজ করতে পারি, যে কাজগুলো একসাথে থাকার কারণে পসিবল হয়, যেটা বলি যে দশের লাঠি একের বোঝা, দশজন একসাথে থাকলে অনেক ভালো কিছু করা সম্ভব। তো তানজিম এবং ইমতিয়াজ, আপনাদের নিজেদের একটা স্টোরি আমরা শুনব। তো কখনো এরকম কি হয়েছে আপনাদের লাইফে যে ভূতের গল্প শুনে প্রচন্ড হাসি পেয়েছে?
হয়েছে।
তো মানে আপনার কি মনে হয় যে এরকম হাস্যকর ভূতের গল্প শুনতে খারাপ লাগে?
না, খারাপ লাগে না, ভালো। ওটা ওটা ডিফারেন্ট একটা ফ্লেভার, না
তাই না? ইমতিয়াজ,
আমার কাছে মনে হয় ওটা ডিফারেন্ট একটা ফ্লেভার।
ওকে,
মনে হয় যে মানে জোকসের মতোই ভৌতিক জোকস,
ভৌতিক জোকস
যদি বলি।
হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলি, যে ধরনের গল্পগুলোকে নিয়ে আমরা নতুন করে একটা কিছু বের করতে পারি যেটা নাম হতে পারে ভূতের হাসি। নাম ঠিক করে রেখেছি, তবে সেটা কি ফর্মে আসবে সেটা এখনো ঠিক করিনি। তো এরকম একটা গল্প, অদ্ভুতরে ভূতের একটা গল্প এই মুহূর্তে আমরা শুনব, প্রতি সপ্তাহে শুনে থাকি আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক। এই মুহূর্তে আপনার জন্য আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক আর ফিরছি। ততক্ষণ আপনি ফেসবুকে পোস্টে কমেন্ট করতে থাকুন, আমাদের হরর ক্লাবের একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমরা শুনব এবং তাদের এক্সপিরিয়েন্স আর কি। তো আপনি কমেন্ট করতে থাকুন bhutefm@radiofurti.fm, এখানে মেল করুন, সাবজেক্ট ফিল্ডে লিখুন হরর ক্লাব, আপনার ক্লাবের কথা জানিয়ে দিন। আমরা ফিরছি হরর ক্লাবের আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক শুনেই, ততক্ষণ সঙ্গে থাকুন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নাজমুল ইসলাম, আমার গ্রাম দক্ষিণ শ্রীপুর থানা কালীগঞ্জ জেলা সাতক্ষীরা থেকে বলছি। তো ভূতের সাথে অনেকদিন যাবৎ আছি আমি, শোনা হয় তবে ঘটনা খুব একটা শেয়ার করা হয় না। তো যাই হোক, ঘটনাটি মনে করলাম যে শেয়ার করা প্রয়োজন, বোধ এফএম এর এমন একটা গল্প আসলে শেয়ার করা উচিত। তো তাই আমি গল্পটি পাঠালাম, ভালো লাগলে শোনাবেন। তো ঘটনাটার আগে আমি একটু বর্ণনা দিতে চাই। ঘটনাটা হলো 1990 সালে কোন এক সময়, আসলে সে সময় মানুষের অভাব ছিল, তবে যাদের ছিল তাদের পুরুষও ছিল, যাদের ছিল না তারা নাকি পরের বাড়ি থেকে আমার নিটুকু চেয়ে খেত। তো যাই হোক, ঘটনাটি এমন, আসলে আপনি জানেন যে সবে বরাতের সময় গ্রাম অঞ্চলে পায়েস, রুটি এবং খিচুড়ি, ফিন্নি এগুলো আসলে দেওয়া হয়, আসলে মিলাদ দেওয়া হয়, কখনো আসরের পরে, কখনো মাগরিবের পরে, কখনো এশার পরে এগুলো দেওয়া হয় এবং মানুষ এগুলো কুড়াতে অনেক সময় ভিড় করে, অনেক মানুষ দেখা দেয় আর কি এগুলো কুড়াতে। তো ঘটনাটি অনেক আগে যেহেতু ঘটে, সে সময় মানুষের অভাব থাকার কারণে ওই ব্যক্তিটা আসলে এটি কুড়াতে চলে আসে, তার সাথে ছোট একটা ছেলেও ছিল। তো যাই হোক, আমাদের গ্রাম থেকে একটা রাস্তা বিলের মাল দিয়ে চলে গেছে আমাদের উপজেলা, যে রাস্তাটার দৈর্ঘ্য চার পাঁচ কিলোমিটার, তো চার কিলোমিটারের মতো শুধু মাঝে বিল আর বিল, তো গ্রাম থেকে সামান্য রাস্তা দিয়ে আসার সময় একটু সামনে আর কি একটা খাল, খালের এপারে একটাই রাস্তা চলে গেছে ডাইনে, খাল পার হওয়ার জন্য আছে ব্রিজ, ব্রিজ পার হয়ে ওপারে আছে ডাইনে একটা রাস্তা, বায়ে একটা রাস্তা, আর একটা রাস্তা সোজা। তো যাই হোক, উনি খালের এপারে রাস্তা দিয়ে ডাইনে প্রবেশ করেন এইগুলো কুড়াতে, তো উনি আসলে এসার পরে এগুলো কুড়াবার জন্য বের হয়েছিলেন, তো উনি যাইতে যাইতে একটু দূরেই চলে গেছিলেন এগুলো কুড়াবার জন্য, সাথে একজন ছিল যেহেতু ওনার ভয় কম ছিল, আরেকজন আছে যেহেতু। তো যাক, উনি যখন এগুলো কুড়িয়ে বাড়ি ফিরতেছিলেন সে সময় উনি যখন এই ব্রিজের কাছে অর্থাৎ তিনি খালের এপার দিয়ে যখন এই তিন রাস্তার মোড়ে চলে আসলেন, তখন তিনি খেয়াল করলেন এই ব্রিজের পাশে একটা ছেলে বসে কাঁদছে, যার বয়স আনুমানিক 6 কিংবা 7 বছর হবে, সে কাঁদছে এবং তিনি দেখে আসলে বলেন কাঁদছিল বা কি বৃত্তান্ত, তিনি এটা দেখার জন্য তার কাছে যান এবং তার কাছে গিয়ে অনেক কিছু প্রশ্ন করে যে তোমার নাম কি, তোমার বাসা কোথায়, বাবার নাম কি, এগুলো জিজ্ঞাসা করে আসলে সে বলতে পারে না খুব একটা, মানে বলেও না আর কি। তো তিনি চিন্তা করলেন না ছেলের কাছে ফেলে রাখা যাবে না, আর আশেপাশে কোনো বাড়িও ছিল না যে কারো কাছে শুনবে, তো তিনি চিন্তা করলেন না একে বাড়ি নিয়ে যাওয়া যাক। তো তিনি সেই ছেলেটাকে আসলে ঘাড়ে তোলেন, ঘাড়ে অর্থাৎ দুই পা ঝুলিয়ে ঘাড়ে সেভাবে ছেলে বেলে এরা বসে আর কি। তো তিনি এগুলো কুড়িয়ে নিয়ে আসছিলেন যেহেতু, তিনি বললেন তুমি কি এগুলো খাবা, এই রুটি বা পায়েস? সে বলে হ্যাঁ খাবো, কিন্তু তাকে যখন দেয়া হয় আসলে কেডলিতে এগুলো মানুষ কুড়ায়, তো সে আসলে অনেকটাই খেয়ে ফেলে, মানুষটা একটু হলে চিন্তা করে যে এইটুকু ছেলে এতটা পায়েস বা রুটি খেয়ে ফেললো, তো তিনি তেমন না আর এ নিয়ে তেমন মাথা ঘামালেন না, তো তাকে ঘাড়ে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। তো বাড়ির দিকে যখন যাচ্ছেন, তো রাস্তা অল্প একটু যাওয়ার পরে সে একটা শব্দ তার কানে আসছে, সেটা হলো খ্যাস 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 এমন একটা শব্দ। তো তিনি এটা গুরুত্ব দিলেন না, তো তিনি পরবর্তীতে আবারও শব্দটা শুনতে পেলেন, এবার তিনি গুরুত্ব দিয়ে দিলেন এবং তার সাথে যে ছোট ছেলেটা ছিল আরেকজন, সে একটু আগে হাঁটছিল এবং সে পরে হাঁটছিল, তো সে খেয়াল করলো যার ঘাড়ে ছিল তিনি খেয়াল করলেন যে আসলে যে ঘাড়ে যে ছেলেটার উনি নিছেন সে ছেলেটার পা আর কি তার ঘাড় বেয়ে অনেকটা দূর পেছনে বালিতে ঘেঁষা খাইতে খাইতে এগিয়ে আসছে, অর্থাৎ সেই ছেলেটির পা লম্বা হয়ে অনেক দূরে আর কি চলে গেছে এবং সেই বালিতে বাধ্যে বাধ্যে আসতেছে আর কি। তো তিনি এমন ঘটনা দেখতে পেয়ে তিনি আসলে খুব ভয়ঙ্কর খুব ভীষণভাবে ভয় পান, তো তিনি এই ছেলেটাকে মাটির ঝোড়া যেভাবে ফেলে, অনেক সময় দেখেছেন মাটির ঝোড়া মানুষ মাথায় নিয়ে কিভাবে ফেলে, এমন ভাবে এই আসলে তাকে আছড়ে ফেলে সামনের দিকে, ফেলে সেই ছোট ছেলেটা এবং সেই মানুষটি পিছনের দিকে দৌড় মারে, অর্থাৎ সেই খালের দিকে আবার আসে, তো ভয়ে দৌড় মেরে আসে কিছু দূরে এবং খাল পার হয়ে বায় যে রাস্তাটার কথা বলেছিলাম সেই বায় ওই রাস্তা ধরে তিনি আসলেন। আসার পরে উনি চিন্তা করলেন না আসলে আমার বাড়িতে এই বিলার দিয়েও যাওয়া যাবে, তো এইখানে একটা শ্যাকো আছে আমি শ্যাকোটা একটু পার হই, শ্যাকো পার হয়ে আমি যাব। তো তিনি যখন ওই ছোট ছেলেটাকে নিয়ে শ্যাকোর মাথায় পা দিচ্ছেন তখন শ্যাকোর এপার থেকে একটা আওয়াজ আসছে, রুটি কি আর আছে তোর কাছে? তখন এই কথাটা শুনে তিনি প্রচন্ড আকারে ভয় পান এবং সেখান থেকে দৌড় মেরে তারা দুজন দৌড় মারতে শুরু করে এবং প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দৌড় মেরে একজনদের বাড়ি গিয়ে আর কি সেন্সলেস হয়ে যায় এবং সেখানে তাদের জ্ঞান ফেরানো হয়, তারপরে এই ঘটনার বর্ণনা শোনা হয় ও তারপরে দিন তারা সকালবেলা বাড়ি আসে। তো যাই হোক, রাসেল ভাই ঘটনাটি আসলে অনেক ভুল ভ্রান্তি হবে যেহেতু রেকর্ডিং এমন ভাবে কোনোদিন করা হয়নি মনে হয়, তো যাই হোক ভালো লাগলে শোনাবেন, ভালো থাকবেন আপনি।
স্যার এটা আমাদের এক্সক্লুসিভ কালেকশন,
তবে একটু বেশি এক্সপেন্সিভ।
স্যার আপনার মতো কেতা দুরুস্ত মানুষের জন্য তো এটা
What?
স্যার কেতাদুরস্ত অর্থ চাল চলনে পরিপাটি, অনেকদিন বোধহয় কোকাকোলা খান না।
কোকা কোলা খেয়ে আমিও অনেক বাংলা শব্দের অর্থ জেনেছি। এই স্যারের জন্য একটা কোকা কোলা আনো তো।
মহান একুশের শক্তি বুকে ধারণ করে কেতা দুরস্থের মতো হাজারো নিখোঁজ বাংলা শব্দের খোঁজ চলছে, তাই সমৃদ্ধশালী বাংলা ভাষার হারানো জৌলুস আবারও ফিরিয়ে আনতে চলুন কোকা কোলার সাথে। সবাই মিলে খুঁজে বের করি নিখোঁজ বাংলা শব্দগুলো আর জমা দেই www.coca-cola.com.bd/21 এ। হাতে থাকুক কোকা কোলা, চলুক নিখোঁজ শব্দের খোঁজ।
Coca-Cola Coke, the contra bottle and the dynamic ribbon are the registered trademarks of the Coca-Cola Company. Contains no fruit, contains added flavors.
Fresh, fresh music, served hot.
Radio Footy on the spot.
আপনি শুনছেন রেডিও ফুটি টুইট এফ এম, আর চলছে ভূত এফ এম হরর ক্লাব। আছি কে সাথে, সৃষ্টি আছে আপনার সাথে স্টুডিও ঘুরিতে। মূর্তি সময় রাত 1:37 না, একদম ঘুমিয়ে যাবেন না। বেটেড, মাইকেল জ্যাকসনের বেটেড শুনলাম এই মুহূর্তে আপনার ঘুমটাকে তাড়িয়ে দেবার জন্য। শেষ কিছুক্ষণ সময় আশা করি সঙ্গে থাকবেন। আজকে যে হরর ক্লাবটি আছে, সে হরর ক্লাবের একটা স্টোরি আছে, হরর ক্লাবের স্টোরি না, হরর ক্লাবের একজন মেম্বারের একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আপনার সাথে শেয়ার করবে। সেজন্য এখনো পর্যন্ত হরর ক্লাবের মেম্বারদেরকে স্টুডিওর ভিতরেই বসিয়ে রেখেছি, বাট তারা নিজেরাই বসে থেকেছেন। ভালো লাগছে না, খারাপ লাগছে, কেমন লাগছে? এত
না, বেশ ভালোই লাগছে।
আপনি
ও থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের সাথে ফেসবুকে যারা আছেন তাদের কথাগুলো একটু শুনে নিই। আমাদের সাথে আছেন ওয়াসি রাকেশ, একদম শুরু থেকে মানে নিষ্ঠাবান ভক্তের মধ্যে তিনি কমেন্ট করে যাচ্ছেন। আর ওয়াসি রাকেশ লিখেছেন যে তার হরর ক্লাব নিয়ে তিনি স্টুডিওতে আসতে চান, কিন্তু কোথায় অনুষ্ঠান হয়? এটা আসলে খুব বেসিক একটা প্রশ্ন করে ফেলেছেন। কোথায় হয়? রেডিও ফুর্তি স্টুডিও থেকে কিন্তু আমরা ভূত এফএম হরর ক্লাব করছি। আর বিস্তারিত ঠিকানা যদি আপনাকে জানতে হয়, আপনার হরর ক্লাবের মেইল যদি আপনি করে থাকেন, অবশ্যই আমরা ফিরতি মেইলে আপনাকে জানিয়ে দেব, এবং অবশ্যই ফোনও কথা হবে। ভূত এফএম@radiofurti.fm এখানে আপনি মেইল করে পাঠিয়ে দেবেন, আপনার ক্লাবের কথা সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। আমাদের সাথে আছেন বিজয় মন্ডল ইমন, রাসেল ভাইয়ের খুব ভক্ত তিনি। মানিক কুমার দাস লিখেছেন, শুনছি খুব ভালোই লাগছে, ডর হরর ক্লাব লিখেছেন, আজকের গানগুলা ভালো ছিল, ধন্যবাদ। প্রীতম ফরাস আছেন, তিনি ময়মনসিংহ থেকে শুনছেন, তিনি অডিও ক্লিপ পাঠাতে পারবেন কিনা জানতে চাচ্ছেন। অবশ্যই অডিও ক্লিপ, আপনি আপনার যে স্টোরিটা, আগে বলছি যে আপনার জীবনের ঘটনা বা আপনার জীবনের এক্সপেরিয়েন্স যদি আপনি শেয়ার করতে চান, তবে ভূত এফএমে অবশ্যই সেটা পাঠাবেন। আর আপনি কোনো ফিকশনাল স্টোরি, আপনার লেখা কোনো গল্প, গল্পাঙ্গিকেই আপনি যদি সেটা রেকর্ড করে পাঠাতে চান, সেটাও পারেন আমাদের হরর ক্লাবে, অবশ্যই সেটা ভালো হলে অবশ্যই শোনা হবে। মোহাম্মদ অশিষ্ট লিখছেন যে দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, গুলির মতো নাকি চলে যায় হরর ক্লাব যখন শুরু হয়। তাই সাদ্দাম খান আছেন আমাদের সাথে পাবনা থেকে শুনছেন, হৃদয় হাওলাদার লিখেছেন, হরর ক্লাবের গল্পগুলো শুনতে ভালো লাগছে, থ্যাংক ইউ। মৃত্তিকা তাজনিন তিনি লিখেছেন, থ্যাংকস সৃষ্টি ভাইয়া আমার প্রিয় ব্যান্ড নেমেসিসের গানটা প্লে করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ তানজিন, আপনার সাথে আমার একটা বড় মিল হচ্ছে, আমিও নেমেসিসের একজন ভক্ত, নেমেসিস আমারও প্রিয় ব্যান্ড। তবে একটু আগে যে গানটা আমরা শুনেছিলাম সেটা ঠিক নেমেসিস ব্যান্ডের নয়, এটা ফসিলস ব্যান্ডের, গানটির নাম হচ্ছে নেমেসিস। তবে যাই হোক, আমদারক্সে জোহাদ ভাই থাকেন আমাদের সাথে, ঠিক হরর ক্লাবের আগেই যে অনুষ্ঠানটা হয় জোহাদ ভাইকে জানিয়ে দিব আপনার কথা। আছেন আলী হাসান রুবেল লিখেছেন, কিশোরগঞ্জ গচিহাটা থেকে শুনছেন, নিরাজ হাসান গানটা অসম, থ্যাংক ইউ। আরিফুল ইসলাম আরিফ মুজিবনগর থেকে শুনছি, জয় বিশ্বাস অজয় শেষ পর্যন্ত আছি, মারিয়া মিন জানতেছেন কেমন আছি, খুব ভালো আছি। আরো আরো হৃদয় খান, হৃদয় যথারীতি তিনি আমাদের সাথে আছেন নোয়াখালী মাইজদি থেকে, অ্যাঞ্জেল তিশা আছেন আমাদের সাথে, আশা আক্তার আছেন আমাদের সাথে, এই তো জীবন লিখেছেন, আমার কমেন্ট পড়েন না কেন। আর জুয়েল হোসেন, রাতের ঘুম হারাম করে দিয়েছে ভূত এফএম, আর এই মুহূর্তে চলছে ভূত এফএম হরর ক্লাব। স্নেহা চৌধুরী আছেন খুলনা থেকে শুনছেন, এবং তিনি লিখেছেন ভূত এফএম শুনতে শুনতে আমার কাজ অনেক বেড়ে গিয়েছে। ওকে, সাহস বেড়ে গিয়েছে আপনার একদমই, তাই না? বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু অনেকেই বিভিন্ন অ্যাড এর ভেতরে দেখে থাকে যে পানীয় জাতীয় কিছু পান করলে অনেক সময় সাহস অনেক বেড়ে যায়, তবে এক্ষেত্রে গল্প শুনে, ঘটনা শুনে আপনার সাহস বেড়ে গিয়েছে, চমৎকার কথা, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ভালোই। তাহলে আপনাদের সাহস কি বেড়ে গিয়েছে ইমতিয়াজ এবং তানজিম, নাকি আগে থেকে অনেক সাহস? হরর ক্লাব আপনারা খুলেছেন, তো সাহসী ইমতিয়াজ আপনার কাছ থেকে আজকের শেষ গল্পটা শুনতে চাই, ঘটনা আপনার, তাই না?
হ্যাঁ, আমার একটা ঘটনা খুব রিসেন্টলি ঘটা,
হ্যাঁ, তো সেটা আমরা শুনি।
আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে 31st নিয়ে, 31st উদযাপনের জন্য বরাবরই ফ্রেন্ডরা একসাথে হই, তো এইবার দেখা গেছে যে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের হোস্টেলে আমাদের ফ্রেন্ড থাকেন, তো ওই প্ল্যান করলাম যে ফ্রেন্ডের এখানে আমরা 31st উদযাপন করবো কয়েকজন ফ্রেন্ড মিলে। তো যথারীতি আমাদের জিনিসপত্র কেনাকাটা করে আমরা বারবিকিউ পার্টি টাটি করব, দেন আরো অনেক মজা মাস্তি করব। তো সবকিছু কেনাকাটা করে আমরা অনেকে চলে গেল হোস্টেলে, আমরা তিনজন হচ্ছে যে লাস্ট পর্যায়ে কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো কিনে যাচ্ছিলাম।
তো বলে রাখি যে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশেই ময়মনসিংহ মেডিকেল কলেজে লাস্ট কাটা ঘরটা। হঠাৎ করে মনে হলো যে অনেক দিন যাবৎ শুনে আসছি যে এই লাশ কাটা ঘরে অনেক ধরনের অপরিচিত ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে, কোন সময় ভিতরে রাতের বেলা যাওয়া হয়নি। তো হট করে মাথায় আসলো যে 31st তো মজা মাস্তিতে ছিলাম, তো যাই দেখি, ফ্রেন্ড ছিলাম তো দেখতে গেলাম ওখানে। তো নর্মালি হচ্ছে যে ঢুকতে গিয়ে দেখি যে একজন গার্ড, তো উনি আমাদের ঢুকতে দিচ্ছেন না। তো মামাকে আর কি টাকা দিলাম, কিছু টাকা দিয়ে ম্যানেজ করলাম যে ভিতরে ঢুকবো। রাজি হলেন, আমাদেরকে নিয়ে গেলেন। তো বলে রাখি যে কিছুটা সরু গলি রাস্তার মতো কিছুটা যেতে হয়, দেন হচ্ছে যে লাশ কাটা ঘরটা আসে, ঠিক আছে। দেন যেতে লাগলাম, মামা আমাদের নিয়ে যেতে লাগলেন, আমি আমার ফ্রেন্ড দুইজন হচ্ছে যে সামনে গেলাম, ওই মামার সাথে আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল পিছনে আসতেছিল হাঁটতে। তো নর্মালি হচ্ছে যে ফ্রেন্ডের সাথে সিগারেট ছিল, সে নর্মালি হচ্ছে যে সিগারেটটা বের করে ধরাতে যাচ্ছিল, ধরাতে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে পিছন থেকে মামার ওই মামাটা ডাক দিল, যে সময় বললো যে সিগারেট ধরাবেন না। তো খুব অবাক হলাম, উনি বললো যে আসলে সিগারেট ধরাবে না, কারণ কেউ যদি দেখতে পারে আশেপাশে থেকে ওই সময় আর কি অন্যান্য আরো দু একজন গার্ডটার থাকে, তো আসলে ওনার সমস্যা হবে। তো আমরা সিগারেটটা সে হচ্ছে যে ধরালো না, তোমরা আরো আগাতে থাকলাম। তো কিছুদূর আগানোর পর একদম ঘটার কাছাকাছি সময় ফ্রেন্ডটা পিছন থেকে পিঠের মধ্যে একটা ধাক্কা খেলো। তো মনে করলো যে আমাদের পিছনে যে ফ্রেন্ডটা আছে আমার সাথে সে হয়তো ধাক্কা দিয়েছে আর কি, ওইভাবে খেয়াল করেনি। তো শেষ পর্যন্ত মামা আমাদেরকে নিয়ে গেল, তো উনি আসলে গেটটা লাগানো ছিল, গেট খুলে দিল। তো নর্মাল হচ্ছে যে আমরা ঢুকে জাস্ট বারান্দাতে কিছুটা এরকম এদিক ওদিক দেখাদেখি করতেছিলাম যে লাইট ছিল না কি আছে, নর্মালি কোনো নতুন জায়গায় গেলে যেভাবে দেখে মানুষজন সেভাবে এদিক ওদিক দেখাদেখি করলাম। জানলা টানা ছিল, গ্লাস টাচের ভিতর দিয়ে দেখার চেষ্টা করছিলাম কি হচ্ছে। মামা তখন আমাদের পিছনে আছে কিনা অথবা কোন ফ্রেন্ডের সাথে কিনা আসলে ওইভাবে আমরা কেউ খেয়াল করিনি। তো আমরা দেখতেছি এক একজন এক এক দিকে চলে গেলাম, একটু কিছুটা দূরত্ব হয়ে গেছে আর কি মাঝখানে। তো আমাদের ফ্রেন্ড দেখলো একটা সিঁড়ি দেখলো, তো সে স্বভাবতই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাচ্ছিল। তো সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তখন তার ভাষ্য মতে, আমরা তার পাশে ছিলাম না, তার ভাষ্য মতে সে হচ্ছে যে আর উঠতে পারছিল না, তার পা খুব ভারী হয়ে আসছিল, মানে সে মুখ করতে পারতেছিল না। তো সে যখন একটু মানে এরকম শারীরিকভাবে একটু অসুস্থ ফিল করতেছিল হঠাৎ করেই, সে তখন ঘাড় ঘুরিয়ে আমাদের ডাকতেও চেষ্টা করেছিল, তো সে ঘাড়টাও ঘুরাতে পারেনি। সে মনে হচ্ছিল যে অনেক মানে সে ঘাড়টা মুভ করতে পারতেছে না, ঘাড়ে খুব ব্যথা হচ্ছে অথবা কেউ অনেক চাপ দিয়ে খুব জোরে ধরে রাখলে যেরকম একটা অনুভূতি হয় এরকম। তো এদিক ওদিক ঘুরে দুই তিন মিনিটের মধ্যে আমরা এদিক ওদিক ঘুরে জাস্ট ওকে ডাক দিতে গেলাম, যে বললাম যে আজকের মতো হয়েছে, তো 12টা প্রায় তখন বেজে যাচ্ছে, বললাম যে তাহলে থাক চল আজকে চলে যেতে, 31st জয়েন করবো আমরা। তো আমরা ওকে হচ্ছে যে ওই সিঁড়িকে না ওঠার জন্য বলে ওকে ধরে নিয়ে চলে আসলাম। এবং আসলে আমরা বেরোনোর সময় খেয়াল করলাম যে মামা আমাদের সাথে নেই, জাস্ট আমরা ব্যাপারটা নর্মাল নিলাম যে উনি আমাদেরকে পৌঁছে দিয়ে হয়তো একটু বাইরে হাঁটাহাঁটি করছে অথবা আমরা দেখছি কেউ আছে কিনা। তো আমরা পুরো রাস্তাটা একদম ওই গলি রাস্তাটা শেষ করে চলে আসলাম এবং গেট পর্যন্ত চলে আসলাম, যে নর্মালি হচ্ছে যে ওনার গেটের ছেড়ে আশেপাশে যাওয়ার কথা না, তবে গলি রাস্তায় থাকার কথা। তো আমরা আসলে ওই সময়টাতে তখন আর মামাটাকে আসলে কোথাও খুঁজে পাইনি, ঠিক আছে।
তো এই ছিল আপনাদের একদম নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তো আপনারা আপনাদের নিজ নিজ এলাকার যে ট্রেডিশনাল গল্প এবং আপনারা অলরেডি অনেক কালেক্ট করেছেন শুনেছি, সেগুলো অবশ্যই মেল করে পাঠাবেন এবং নেক্সট এপিসোডে আমরা সেই ঘটনাগুলো শুনবো আপনাদের সাথে। খুব চমৎকার আড্ডা গেল আজকে পুরোটা সময়, আশা করি যারা ছিলেন তারা প্রত্যেকেই খুব এনজয় করেছেন। আমরা আছি ভূত এফএম হরর ক্লাবে, একদম শেষ প্রান্তে আমরা শেষ সময়ে কথাগুলো পাঠিয়ে দিতে চলে যান রেডিও ফুর্তি ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/radiofurti। এখানে ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কথা। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটা গানে, ওয়ারফেজের আমার খুব প্রিয় অ্যালবাম জীবনধারা অ্যালবামের গান হেয়ালি, সঞ্জয় ছিলেন ফোকাল, হেয়ালি গানটি শুনে আমরা শেষবারের মতো আসব এবং তখন আজকের মতো বিদায় নেব। কাজে তখন পর্যন্ত সঙ্গে থাকবেন, শুনে থাকুন রেডিও ফুর্তি অ্যান্ড টু ফুর্তি।
যদি ননস্টপ গান শুনতে চান তো রেডিও ফুর্তি বাজান।
রেডিও ফুর্তি টিএফএম এ আপনি আছেন, শুনছেন ভূত এফএম হরর ক্লাব। একদম শেষ দিকে আমরা, একদম শেষ সময়টাতেও আপনি আমার সাথে আছেন, সেই জন্য আপনাকে জানাই বিশেষ ধন্যবাদ। আর যারা আছেন সবাইকে ধন্যবাদ। আগামী সপ্তাহের বৃহস্পতিবার ঠিক রাত 11টা থেকে আবারও শুরু হয়ে যাবে ভূত এফএম হরর ক্লাব, এবং তার ঠিক আগেই আমরা ফেসবুক লাইভে চলে এসে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের হরর ক্লাবের যে হরর ক্লাবটি যুক্ত হয় তাদের সাথে আমরা ফেসবুক লাইভে যাই এবং আপনারা দেখতে পারেন যে কারা আসেন আমাদের এপিসোডে। আগামী এপিসোডে কারা আসবেন এখনই জানাচ্ছি না। আর আমাদের যে হরর ক্লাবের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি এবং আমাদের যে অসমাপ্ত গল্প যেটি থাকে যেটিকে সমাপ্ত করতে হয় আপনাদের কাছ থেকে সমাপ্তি যেটির চাই সেটি এই সপ্তাহটা আবারও আমরা রোববারের ভেতরেই আমরা আমাদের হরর ক্লাবের যে গ্রুপ সেখানে পোস্ট করে দিব। আর আপনি আপনার ক্লাব নিয়ে আপনার ক্লাবের মেম্বারদের নিয়ে এই গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ইনকমপ্লিট স্টোরি যেটা অসমাপ্ত গল্প যেটা সেটাও জানতে পারবেন সেখান থেকে। আমাদের গ্রুপের লিঙ্কটা হচ্ছে facebook.com/groups/horrorclub.furti। এটা হচ্ছে ভূত FM হরর ক্লাবের ফেসবুক গ্রুপ, আপনি সেখানে জয়েন করতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে পারেন, আপনার ক্লাবের আপডেট দিতে পারেন সেখানে। আমাদেরকে মেইল করুন আপনার ক্লাবের কথা, আপনার ক্লাবের ইনফরমেশন, আপনার ক্লাবের কারা আছেন, আপনার ক্লাবের কন্ট্যাক্ট ইনফো আমাদেরকে দেবেন। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার একজনের, যে কোনো একজনের কন্ট্যাক্ট নাম্বার দেবেন যার সাথে আমরা কথা বলব। আপনি স্টুডিওতে আসতে চান কিনা সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন। খুব ভালো হয় আপনাদের কালেক্টেড কোন স্টোরি যদি আপনার সাথে পাঠিয়ে দেন। তো সেটা করার জন্য যেটা করতে হবে যে আপনাদের @radio40.fm এখানে আপনাকে মেইল করতে হবে, সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখতে হবে হরর ক্লাব। আর অনেকে জিজ্ঞেস করেন যে ক্লাব কিভাবে খুলবো, আসলে ক্লাব খোলাটা এখানে খুব মানে জটিল কোন ক্লাবের কারবার এখানে নেই, খুব সিম্পল ওয়েতে আপনার সাথে আর একজন মাত্র মানুষ, অর্থাৎ আপনারা যখন দুজন সেই দুজন মিলে আপনার একটা ক্লাব খুলে ফেলতে পারেন। আর ক্লাব খুলে ফেলা মানে কোন রেজিস্টার করা বা খুব ভয়ানক কোন আমলাতান্ত্রিক জটিলতা যাওয়ার মতো একদম ব্যবস্থা নেই। আপনাকে যেটা করতে হবে যে আমাদেরকে মেইল করতে হবে, শুধু এতটুকুই, আপনি আপনার সাথে একজন মানুষকে নিয়েও আপনি একটা হরর ক্লাব খুলতে পারেন। আপনারা দুজন মিলে স্টোরি কালেক্ট করতে পারেন, আপনারা দুজন মিলে কোথাও ঘুরতে গেলে সেই জায়গার কিছু আছে কিনা বা সেই জায়গায় প্রচলিত কোনো ঘটনা থাকলে সেটা আমাদের জন্য নিয়ে আসতে পারেন। সো অনেক কিছু করার সুযোগ আছে। আর শুধু তাই নয়, বিভিন্ন লোকালিটিতে আমরা চাচ্ছি, যেমন রাজশাহী অঞ্চলের কথা প্রায় বলে থাকি, আসলে প্রতি এপিসোডেই রাজশাহীর যে ক্লাবগুলো রয়েছে তাদের অনেক বেশি পার্টিসিপেশন থাকে। তবে হ্যাঁ, আরো বেশি, যেমন জামালপুরের হরর ক্লাব হয়েছে, বগুড়াতে হরর ক্লাব হয়েছে, তারপর হচ্ছে বরিশালে হরর ক্লাব হয়েছে। কিছু কমেন্ট পড়ে নিয়ে ফাঁকে তবে আরো কিছু জানা যাবে এ সম্পর্কে। তো এই বিভিন্ন জায়গায় যারা হরর ক্লাব খুলেছেন তারা প্রতিনিয়ত মানে আমরা হরর ক্লাব খুলেছি কথাটা আমরা জেনে গিয়েছি। এবার আপনারা আপনাদের কালেক্টেড স্টোরিগুলো পাঠাতে থাকুন, তবে আরো বেশি বেশি করে আপনাদের ক্লাবের কথা হবে এবং আপনাদেরকে আমরা নিয়েও আসবো আমাদের স্টুডিওতে। আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন সাদি ফাহিম, ছিলেন খুব এনজয় করলাম পুরো সময়, বর্ণহীন সায়ন ছিলেন, আমাদের সাথে ছিলেন মানিক কুমার দাস, লাশঘরের ঘটনা শুনতে চান নাজমুল ইসলাম, লিখেছেন আছি তো, আমাদের সাথে আছেন প্রীতম ফারা, ময়মনসিংহ মেডিকেলের পাশেই তিনি থাকেন, টকে ময়মনসিংহ মেডিকেলের কাছাকাছি একটা ঘটনা আমরা শুনলাম, প্রীতম ফরাস, মানিক কুমার দাস আছে, কাহানা ঘটনা দুটি ভালো লাগছে, বরিশাল বাকেরগঞ্জ থেকে তিনি শুনছেন, রিদন রহমান শুনছেন যশোর থেকে, নীল দেশে রাজকুমার, চেস্টারের নাম গানটা শুনতে চাই প্লিজ, লিঙ্কিং পার্কের ওকে নাম আমার খুব প্রিয় গান, এই এপিসোডে আর পারছি না, নেক্সট এপিসোডে অবশ্যই বাজানোর চেষ্টা করব। আরো যারা আছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। আগামী এপিসোডে আমাদের বরাবরের মতোই সিলেক্টেড দুটি স্টোরি থাকছে এবং সেই সাথে থাকছে আনসেন্সর্ড সেগমেন্টে অবশ্যই একটা স্টোরি থাকবে। আশা করি এই উইকে অবশ্যই এত সব গল্পের ভিড়ে একটা গল্প পেয়ে যাবো আনসেন্সর্ড সেগমেন্টে দেওয়ার জন্য। ইনকমপ্লিট স্টোরিটা তো জানিয়ে দেব রোববারের ভেতরে। সব মিলে আপনার লেখা যে কোনো গল্প, আজকে যেমন যে গল্পটি পড়েছে একদম শুরুতে, কুচ্ছিত ফ্রাঙ্কেনস্টাইনের কুচ্ছিত দানব নামের যে লেখকের গল্পটি পড়েছে আমার খুব ভালো লেগেছে, তার লেখা খুব সুন্দর। এরকম আরো যারা লেখক আছেন যারা লিখেন তারা আমাদেরকে লিখে পাঠান, আপনার লেখার অপেক্ষায় আছি। আর আমরা শেষ করব একটা গান দিয়ে, যে গানটা ডেভিড বোয়ির ক্যারিয়ারে বলা হয়ে থাকে টার্নিং পয়েন্ট, স্টারম্যান। এবং স্টারম্যান আমরা হয়তো অপেক্ষা করি কোন এক নায়ক মহানায়কের, যিনি এসে পৃথিবীর সব দুর্দশা দূর করে দিবেন, হয়তো এরকম কোন মানুষেরই ছায়া, স্বপ্ন ছায়া আছে এই গানটিতে। শেষ করছি, বিদায় নিচ্ছি, ডেভিড বোয়ির স্টারম্যান,
exclusively on FusionBD.com.